আনতে গিয়ে বাড়ির কাছাকাছি এসে কলসি ফেলে দৌড়ে ঘরে ঢোকেন। দৌড়ের তেজ এত বেশি ছিল ফুপুর জুতো ছিঁড়ে গেল। আমার দাদি জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? আমার ফুপু বললেন, মা ওকে আমি দেখেছি, ও আসছে। আমার দাদি বললেন, কে আসছে? ফুপু বললেন, ওই শয়তানটা আসছে, আমাকে বাঁচাও। এর তিন চার মিনিট পরই আমার ফুপুর শরীরে ওই চিনটা ভর করে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ফুপু ঝড়ের বেগে ঘর থেকে বের হয়ে যান, কেউ ধরে রাখতে পারেনি। সাথে সাথে আমার বাবা আমার চাচারা লাইট নিয়ে বের হলেও আমার ফুপু কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল। সবাই চারিদিকে খুঁজেও কোথাও পেলেন না ফুপুকে। শুধু বাড়ির পেছনের দিকের বাগানে ফুপুর একটা শাড়ি পাওয়া গেল। সবাই বুঝতে পারলেন এদিকেই গেছেন ফুপু, কিন্তু কেউ এগোতে চাচ্ছেন না। কি বা করার ছিল আমার বাবার? তার তো নিজের বোন, তাকে বাঁচাতে হবে। আল্লাহর নাম করে বাবার সাথে আরো সাহসী দুজনকে নিয়ে জঙ্গলের দিকে খুঁজতে বের হলেন। তারপর
ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি অনেকদিন ধরে এই ঘটনা পাঠাবো ভাবছিলাম, কিন্তু সাহস করে লেখা হয়নি, লেখার হাত ভালো নয়। ঘটনাটি প্রচারযোগ্য হলে প্রচার করবেন, না করলেও সমস্যা নেই। স্টুডিওতে এসে ঘটনাটি বলা আমার পক্ষে সম্ভব নয়, ঘটনাটি আপনার কণ্ঠে পড়ে শোনালে খুশি হব। আমার নামটি প্রকাশ করবেন না, আমি এখন ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা আমার ফুপুর সাথে ঘটেছে লম্বা সময় ধরে। আমার ফুপু তখন কিশোরী। ঘটনার কারণে আমাদের বাড়ির বর্ণনাটা দেওয়া প্রয়োজন। আমাদের বাড়ির সামনের দিকে মেইন রাস্তা, রাস্তা ঘেঁষে বড় নদী, পেছনের দিকে আছে পরপর বেশ বড় দুটো বাগান, আর তার পেছনে প্রশস্ত ধান ক্ষেত। এখন আর তেমন নেই। এবার আসি প্রধান ঘটনায়। আমার ফুপু সুন্দরী বলতে যা বোঝায় তাই। আমাদের বাড়ির পেছনের বাগানটা বেশ ঘন ছিল, ওখানে প্রায় জিনের আসর করা ছেলে কিংবা মেয়েদের গোসল দেয়া হতো রাতের বেলায়, তাই প্রায় রাতেই আমাদের ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল। কারণ ব্যাপক যজ্ঞের সাথে কবিরাজ বা ওঝারা ওখানে জিনে ধরা লোকদের গোসল করাত, আর ওই সময় অনেক অতি প্রাকৃতিক কাণ্ড কারখানা ঘটত। তাই আগে থেকেই ওঝারা আক্রান্ত ব্যক্তি বা আত্মীয় স্বজনদের আশেপাশের বাড়ির লোকদের সতর্ক করে দিতেন যেন ওই স্থানে ভুলেও না যায়। কথিত ছিল বাগানের ভেতর যে পুকুরটা আছে তার চারপাশে এক মস্ত তাল গাছ, ওখানে জিনেরা থাকে। তাছাড়া ওই পুকুরের পানি নাকি কিছুদিন পরপর রং পাল্টায়। বর্তমানে পুকুরটি মরে গেছে। কোনো বিশেষ কারণ ছাড়া ওই বাগানে কেউ দিন দুপুরেও যেত না। একই রকম এক গভীর রাতে এক জিনে আক্রান্ত মেয়েকে গোসল সম্পন্ন করার জন্য নিয়ে আসা হয় এবং আক্রান্ত মেয়ে সহ সকলকে সতর্ক করা হয় যেন আগামী ৪০ দিনের ভেতর ওই স্থানে কেউ না যায়। কিছুদিন পর চৈত্রের এক দুপুরে আমার ফুপু তার দুই বন্ধুকে নিয়ে খেলতে খেলতে বাগানের ভেতর পুকুরের কাছে চলে যায় এবং কিছু খেলাধুলার সামগ্রী সংগ্রহ করে। তার মধ্যে ছিল ওই গোসল দেয়া ব্যক্তির কাপড়, হাড়ি বা হাড়ির ভাঙা টুকরো, ফুল, বসার চুল এসব। সারাদিন তারা এসব নিয়ে মাতামাতি করে এবং সন্ধ্যা নাগাদ তাদের তিনজনেরই ভীষণ জ্বর আসে। এখান থেকে ঘটনার শুরু। তাদের মধ্যে যে ছেলেটি ছিল সে জ্বরের ঘোরে প্রলাপ বকছিল। প্রথম দিকে কেউ খেয়াল না করলেও রাত বাড়ার সাথে সাথে তার আচরণ পাল্টে যায়, পাগলাটে ধরনের হয়ে যায়। এদিকে আমার ফুপু এবং তার অন্য বন্ধুরা প্রচণ্ড জ্বরে সেন্সলেস অবস্থায় পড়েছিল। তখন এত ডাক্তার ছিল না, ডাক্তার দেখাতে নৌকায় করে সদর হাসপাতালে নিতে হতো। সকাল নাগাদ সকলের জ্বর কমল, যেহেতু আর কিছু ঘটেনি তাই ব্যাপারটাকে কেউ পাত্তা দিল না। কিন্তু পরের দিনগুলোতে আবার কিছু না হলেও আমার ফুপুর আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। ঘটনা এক, ব্যাপারটা আমলে নেননি তিনি। উঠতি বয়সী মেয়েদের আচরণ এমন হতেই পারে ভেবে দাদি তেমন নজর দেননি। এর বেশ কিছু বছর পর আমার ফুপু যখন পূর্ণ যুবতী হয়ে ওঠেন তখন থেকেই সমস্যা। তিনজনই একই সাথে এই সমস্যায় ভুগতে থাকেন। ফুপুর বান্ধবী হঠাৎ হঠাৎ কথাবার্তা বন্ধ করে দেয় এবং এক নাগারে আকাশের দিকে তাকিয়ে থাকে। এরকম কিছুক্ষণ বা কয়েক ঘন্টা থাকার পর অজ্ঞান হয়ে যায়। সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যায় আর বন্ধুটি নিজের মাথার চুল টানে বারবার একই শব্দ উচ্চারণ করতে থাকে। ঘন্টা কয়েক পর ঠিক হয়ে যায় এবং এতক্ষণ সে কি করেছিল ভুলে যায়। শুধু আমার ফুপু পাগলাটে আচরণ করা শুরু করে। সবসময় খিটখিটে মেজাজ হয়ে থাকে তার, যাকে পায় তাকে গালাগাল করে। নিশ্চয় জেনে থাকবেন আগের দিনে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়া হতো। আমার ফুপুরও বিয়ের প্রস্তাব আসতে থাকে। সব ঠিকঠাক থাকার পরেও শেষ সময়ে বিয়ে ভেঙে যেত। আমার ফুপু বিয়ের বিষয়ে তেমন আগ্রহ দেখাত না, পাত্রপক্ষের সামনে আসতে চাইত না। বিয়ের আলোচনা যত বাড়তে থাকে আমার ফুপুও তত অস্থির হতে থাকে। অনেক চেষ্টার পরে যখন তার বিয়ে ঠিক হয় হঠাৎ একদিন সে অসুস্থ হয়ে যায় এবং অস্বাভাবিক আচরণ শুরু করে। অশ্রাব্য ভাষায় চিকন কণ্ঠে সবাইকে গালাগালি করতে থাকে। এমন অবস্থায় কারো বুঝতে বাকি রইল না যে তার সাথে কি ঘটছে। তাড়াতাড়ি করে মসজিদের হুজুরকে খবর দেয়া হল। হুজুরকে দেখে আমার ফুপু যেন আরো অস্থির হয়ে উঠলেন আর হুজুরকে গালাগালি করা শুরু করলেন। হঠাৎ ফুপুর সাথে থাকা হিন্দু জিনটি কথা বলে ওঠে।
ওকে কেউ বিয়ে দেওয়ার চেষ্টা করবি না, ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে। ও আমার সঙ্গী, আমি ওর সঙ্গ কখনো ছাড়ব না। আমৃত্যু আমরা একসঙ্গে থাকব। কেউ যদি এতে বাদ সাধে আমি তাকে নিয়ে যাব।
এরপর আমার ফুপু অজ্ঞান হয়ে যান। আমার দাদি মরিয়া হয়ে হুজুরকে কিছু করতে বলেন, কারণ এই ঘটনা গ্রামে পাঁচ কান হলে আমার ফুপু যত সুন্দরী হোক না কেন আর বিয়ে হবে না। হুজুর বলেন, জিন অনেক শক্তিশালী, আমি এর কিছুই করতে পারবো না। হুজুর আরও জানালেন তার সাথে একটি হিন্দু জিন থাকে, সেটা বেশ কয়েক বছর আগেই ভর করেছে। এই ঘটনার পর আমার দাদা দাদি আর দেরি না করে বিভিন্ন ওঝা কবিরাজের কাছে যেতে থাকেন। কিছু কবিরাজ সোজা না করে দেন, কিন্তু দুই একজন রাজি হলেও পরে সামান্য চিকিৎসা দিয়ে বলেন এই জিন তাড়ানো তাদের পক্ষে সম্ভব না, কারণ এই জিনটার মধ্যে সবচেয়ে খারাপ জাত এটিরই খবিশ। এবং এই জিন আমার ফুপুকে বিয়ে করে নিয়েছে। এত বছর ধরে জিন ফুপুর সাথেই আছে, সে এখন কিছুতেই যাবে না। আর তাড়ানোর চেষ্টা করলে ফুপুর বড় কোনো ক্ষতি হতে পারে। দিশেহারা দাদা দাদি কবিরাজকে অনেক অনুরোধ করার পর তিনি একজন হুজুরের সন্ধান দেন যিনি সাময়িক এটার সমাধান করতে পারেন। কাল বিলম্ব না করে আমার দাদা দাদি সেখানে গেলেন। সব শুনে হুজুর বললেন, এই জিন অনেক জেদি, সহজে আমার ফুপুর পিছু ছাড়বে না, কিন্তু তিনি কিছুদিনের জন্য তাবিজ কবজ দিতে পারেন। একেবারে কোনো উপায় না পেয়ে আমার দাদা দাদি হুজুরের পরামর্শ শুনলেন, কিছু তাবিজ কবজ নিলেন এবং নিয়ম অনুযায়ী একটা নির্দিষ্ট তিথিতে তিন রাস্তার মাথায় সূর্যোদয়ের আগে গোসল করালেন এবং কিছু নিয়ম বলে দিলেন, ফুপু যেন এই নিয়মগুলো মানেন। হুজুরের কথা মতো তাই করা হল। এর পরদিন থেকেই শুরু হল ওই বদজিনের তাণ্ডব লীলা। সন্ধ্যা হলেই কেউ বাইরে নামতে পারেন না। অন্য কোথাও ঝড় বৃষ্টি না থাকলেও আমাদের বাড়ির আশেপাশে যেন প্রলয়ঙ্কারী ঝড় শুরু হতো। চারিদিকে গাছের ডালপালা যেন একে অপরের সাথে আছার খাচ্ছে। টিনের চালে ঢিল মারার শব্দ, টিনের চালের ওপর ভেঙে চুড়ে কেউ হেঁটে যাচ্ছে। আশেপাশের প্রতিবেশীরাও এর ভুক্তভোগী হলেন। দিনের পর দিন এসব যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার দাদি ওই হুজুরের কাছে আবার গেলেন এবং সব ঘটনা খুলে বললেন। হুজুর জানালেন এই জিন উন্মাদ হয়ে গেছে, সে যেভাবেই হোক আমার ফুপুকে নিয়ে যাবে। আগামী 41 দিন আমার ফুপু যেন ঘর থেকে বের না হয়। শুরু হল ফুপুকে পালাক্রমে পাহারা দেয়া। এই 41 দিন আমার দাদা দাদি এবং আমার মা সর্বাত্মক চেষ্টা করলেন আমার ফুপু যেন ঘর থেকে বের না হয়। 41 দিন পার হলে সবকিছু যেন আচমকা ঠান্ডা হয়ে যায়। আমার ফুপুর বিয়ের কথাবার্তা আবার শুরু হয়। এই যাত্রায় তার বিয়ে ঠিক হয়ে যায়। কোন রকম ঝামেলা ছাড়াই ফুপু বিয়ে করেন। আমার ফুপুর শ্বশুর বাড়ি আমাদের গ্রাম থেকে 2 গ্রাম পরে। বছরখানেক সংসার করার পর আমার ফুপু গর্ভবতী হন। হঠাৎ একদিন তিনি অসুস্থ হয়ে পড়েন, তার হাজবেন্ডকে মারধর শুরু করেন এবং বাজে ভাষায় গালাগালি শুরু করেন। তখন তো আর মোবাইলের যুগ ছিল না যে ফুপা কল করে বাড়িতে কাউকে আসতে বলবেন। তিনি এক লোক মারফত আমার আব্বাকে খবর পাঠালেন। আমার আব্বা যেন অতি সত্বর ফুপুর বাড়িতে যান। দুদিন পরে আমার আব্বার কাছে খবর পৌঁছায়। আমার আব্বা আর দেরি না করে ফুপার বাড়িতে রওনা দেন এবং গিয়ে দেখেন তার বোন অর্থাৎ আমার ফুপুকে বেঁধে রাখা হয়েছে, উপুর হয়ে পড়ে আছে সে। আমার ফুপু তিন ভাইয়ের এক বোন, যে কোনো ভাই তাদের আদরের বোনের এই অবস্থা সহ্য করতে পারবেন না। আমার ফুপু বিড়বিড় করছেন। আব্বা মনোযোগ দিয়ে শুনলেন, একজন স্ত্রী তার স্বামী তাদের যে সাংসারিক কথাবার্তা সেই কথাগুলোই হচ্ছিল, বাবা সহ্য করতে পারলেন না। আমার ফুপা বিমূঢ় হয়ে বসে আছেন। তিনি জানান এই কয়দিনে আমার ফুপু কিছুই খায়নি আর মুখ দিয়ে কিরকম বিশ্রী শব্দ করছে, গায়ে কোনো কাপড় রাখছে না, ছেড়ে দিলে দৌড়ে কোথাও পালানোর চেষ্টা করছে। এমন অবস্থায় তিনি কি করবেন কিছুই বুঝতে পারছেন না। নিজের স্ত্রীর এমন অবস্থা, তাও আবার প্রেগনেন্ট অবস্থায়, কেউ সহ্য করতে পারবে না। আমার আব্বা আমার ফুপাকে একজন হুজুর ডাকতে বললেন। আমার ফুপা জানালেন তিনি সে চেষ্টা করেছেন কিন্তু কোনো হুজুরই তার কাছে ঘেঁষতে পারছে না, আর বাকি যারা আছে তারা সাহস করছে না। আব্বার উপায় না দেখে বিয়ের আগে যে হুজুর ফুপুর ট্রিটমেন্ট করেছিলেন সেই হুজুরের সন্ধান নিলেন। অনেক চেষ্টার পরে হুজুরের সন্ধান মিলল এবং অবশেষে আব্বা হুজুরকে জিজ্ঞেস করলেন পরিস্থিতি পূর্বের মতো কেন হল। হুজুর বললেন, তোমাদের আগেই বলেছি এটা অনেক শক্তিশালী একটা জিন, এর সাথে পেরে ওঠা এত সহজ হবে না, নিয়মগুলো ঠিক মতো পালন করতে বলেছিলাম। এবার আর হুজুর এ ব্যাপারে জড়াতে চাচ্ছিলেন না। আব্বা অনেকটা হুজুরের পায়ে পড়ে কাকুতি মিনতি করে হুজুরকে সাথে করে নিয়ে আসলেন। আশেপাশের মহিলারা আবার ফুপুর গায়ে কাপড় জড়িয়ে দিল, কোনো রকমে হুজুরের সামনে হাজির করা হল। হুজুরকে দেখেই সে তেলে বেগুনে চলে উঠল। হুজুর জিজ্ঞাসা করলেন, তুই আবার কেন এসেছিস? জিনটি বলল, আমি তো কখনো যাইনি, আমি তো শুধু অপেক্ষায় ছিলাম একটা সুযোগ। হ্যাঁ, সুযোগ পেয়েছি তাই আবার এসেছি। আমি তো আগেই বলেছি আমি ওকে কখনো ছাড়ব না। হুজুর ফুপাকে জিজ্ঞেস করলেন আমার ফুপুর তাবিজ কোথায়। এ সময় ফুপা জানালেন তিনি এই তাবিজের ব্যাপারে কিছু জানেন না, তবে তার হাতে বা বাহুতে কিছু তাবিজ ছিল যা কিছুদিন থেকে গায়েব। হুজুর বললেন, এতেই সমস্যা, কোনোভাবে তাবিজগুলো ওই শয়তান জিন সরিয়েছে। এই জিন কিভাবে যাবে আমার জানা নেই, তবে আমি আগের মতোই তাবিজ দিতে পারি, এতে কিছু হলে হতেও পারে। হুজুর তাবিজ এবং কিছু তেল পড়া, সরিষা পড়া এসব দিলেন। এরপর হুজুরের দেয়া তাবিজগুলো সবাই মিলে ধরে বেঁধে ফুপুর বাহুতে পরিয়ে দিলেন। এরপর ফুপু ধীরে ধীরে কিছুটা সুস্থ হলেও সমস্যাটা সুপ্ত অবস্থায় থেকেই গেল। প্রায়ই অস্বাভাবিক আচরণ করতেন। আমার আব্বা ফুপুকে আমাদের বাসায় নিয়ে আসলেন। সেখানে তার একটা মেয়ে বেবি হল, কিন্তু মেয়েটা আমার ফুপা বা ফুপুর মতো অর্থাৎ বাবা মার মতো হয়নি, আল্লাহ মাফ করুন। বেবিটা ছিল কুচকুচে কালো। সন্তান যেমনই হোক না কেন, বাবা মা তাকে ভালোবাসেন। সবার কটুক্তি অপেক্ষা করে আমার ফুপু তাকে লালন পালন শুরু করলেন। কিন্তু যখনই আমার ফুপা বাবুকে কোলে নিতে চাইতেন, ধরতে চাইতেন, ফুপু কিছুতেই ফুপাকে বাবুর কাছে ঘেঁষতে দিতেন না। এমনকি ফুপুকে ফুপা বাড়ি নিতে চাইলেও তিনি যেতে অস্বীকৃতি জানান। সবাই বোঝালেও কোনো লাভ হল না, তিনি শ্বশুর বাড়ি যাবেন না। আমার ফুপা তার নিজের বাড়িতে চলে গেলেন। বেশ কয়েকবার নিতে আসলেও ফুপু চায়নি। আমাদের বাড়িতেই স্থায়ীভাবে তিনি থাকা শুরু করলেন। এতে সবাই বিরক্ত হলেও জোর করে কিছু বলল না। বছর দুই বাদে অবশেষে ফুপা একেবারে আমাদের বাড়িতে আসা যাওয়া খোঁজ খবর নেওয়া ছেড়ে দিলেন। মেয়ের অসুখ বিসুখে তাকে খবর পাঠালেও কোনো আগ্রহ দেখাতেন না। এর কয়েক বছর পর আমার ফুপু আবার তাবিজ হারিয়ে অসুস্থ হয়ে পড়লেন। সেই আগের অবস্থা, যখনই জিনটি ফুপুর উপরে ভর করত আমাদের পরিবারের সদস্যরা সরে যেতেন, মহিলারা দরজায় শক্ত করে খিল এঁটে দিতেন, কারণ ওই জিন ফুপুর শরীরে ভর করলেই তিনি বাইরে যেতে চাইতেন। পাঁচ সাতজন মিলেও তাকে ধরে রাখতে পারতেন না, দরজা ভেঙে বের হয়ে যাবেন এমন অবস্থা। আমি নিজের চোখে দেখেছি তিনি কি পরিমাণ শক্তিশালী হয়ে যেতেন, কেউ আটকাতে পারত না। দরজার বাইরে এবং ভেতরে লক করা থাকত। আমার দাদি আদরের মেয়ের এই অবস্থা দেখে কান্না করতেন। বেশিরভাগ সময় আমার মা এগুলো সামাল দিতেন, কারণ আমার ফুপুকে এই অবস্থায় কেউ ধরতে গেলে প্রচুর মারতেন তিনি। তাই আমার চাচিরা কেউ ভয়ে কাছে যেতেন না। আমাদের পাশের বাড়ির এক চাচি ছিলেন, ফুপুর উপর জিন ভর করলেই তাকে খবর দেয়া হতো। তিনি এসে দোয়া পড়তেন এবং ফুঁ দেয়া পানি ফুপুর ওপরে ছিটিয়ে দিতেন। তখনই আমার ফুপু ওই চাচির অতীত জীবনের সব ঘটনা বলতে শুরু করতেন। এমন অবস্থায় ফের ফুপু যখন অসুস্থ হতেন, চাচিকে ডাকলেও তিনি আসতেন না, অথবা আসলেও আড়ালে থাকতেন। কিন্তু তাও ফুপুর শরীরের জিন্ডা যেত না। তার ওই চাচির নামে নানান কথা বলত। চাচির দোয়া কালাম পড়ে পানি পড়া দিলে সুস্থ হতেন, কিন্তু বাড়ি যাওয়ার পথে বিভিন্ন কায়দায় ওই শয়তান জিন তাকে ভয় দেখাত। বেশিরভাগ সময় সন্ধ্যার দিকে জিনেরা আসর করত, কখনো মাঝরাতে। অনেকদিন এমনও হয়েছে সারা রাত সবাই বসে বসে তাকে পাহারা দিচ্ছে, ফজরের আজান পড়লে জিন ফুপুর শরীর ছাড়ে। এরকম একদিন আমার ফুপু সন্ধ্যাবেলা খাওয়ার পানি আনতে আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিটের রাস্তা গেলে বাড়ির কাছাকাছি এসে তিনি কলসি ফেলে দৌড়ে ঘরে ঢোকেন। দৌড়ের তেজ এত ছিল ফুপুর জুতা ছিঁড়ে গেল। আমার দাদি জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? আমার ফুপু বললেন, মা আমি ওকে দেখেছি, ও আসছে। আমার দাদি বললেন, কে আসছে? ফুপু বললেন, ওই শয়তানটা আসছে, আমাকে বাঁচাও। এর 3-4 মিনিট পরই আমার ফুপুর শরীরে ওই চিন্তা ভর করত। কেউ বুঝে ওঠার আগেই ফুপু ঝড়ের বেগে ঘর থেকে বের হয়ে যেতেন, কেউ ধরে রাখতে পারতেন না। সাথে সাথে আমার বাবা চাচা সবাই লাইট নিয়ে বের হয়ে যেতেন। আমার ফুপু যেন হাওয়ায় মিলিয়ে গেল, সবাই চারিদিকে খুঁজেও কোথাও পেতেন না। বাড়ির পেছন দিকের বাগানে তার শাড়ি পাওয়া গেল। সবাই বুঝতে পারলেন এদিকেই গেছে ফুপু, কিন্তু কেউ এগোতে চাইছেন না। আমার আব্বার কি করবেন, তার তো নিজের বোন, তাকে তো বাঁচাতেই হবে। আল্লাহর নাম করে আব্বা তার সাথে আরো দুজন সাহসী লোককে নিয়ে বাড়ির পেছনে জঙ্গলের দিকে খুঁজতে গেলেন। অবশেষে বাড়ির পেছনে যে জঙ্গল, সেই জঙ্গলের পর একটা নালার মতো ছিল যেখানে জোয়ার ভাটার পানি যাওয়া আসা করত। সেই নালার কাছে একটা লম্বা কাঁঠাল গাছের মাথায় ফুপুকে পাওয়া গেল। বসে বসে তিনি মগ্ন হয়ে কিছু খাচ্ছেন। তার মুখে লাইটের আলো পড়তেই তার দাঁতগুলো চকচক করে উঠল। আব্বা নিচে গাছে উঠলেন, গাছের নিচে যারা ছিলেন তারা অনবরত দোয়া পড়ছিলেন। এখন আমাকে বলেন, এরকম একটা অবস্থায় কোনো সুস্থ স্বাভাবিক মানুষ থাকতে পারেন না বা ইচ্ছে করে এগুলো করেন না। আমার আব্বা ফুপুকে টাচ করা মাত্রই তিনি জ্ঞান হারালেন। কিছু লোক মিলে ধরাধরি করে ফুপুকে ঘরে নিয়ে আসলেন, 4 জন পুরুষ মিলে তাকে তুলতে পারছিলেন না। সে রাতে তার জ্ঞান ফিরল না। বেশ কয়েকবার এরকম ঘটনা ঘটল, প্রত্যেক বাড়ি তাকে বাগানে বা বিলের মধ্যে পাওয়া যেত। এভাবেই অনেকগুলো বছর পার হয়ে গেল। আমার ফুপুর মেয়ে মানে আমার ফুপাত বোনকে আমার দাদিই পালতেন। সমস্যার কোনো সমাধান হল না। যেখানে কোনো ভালো রুকাইয়ার সন্ধান পেয়েছেন আমার দাদি, আমার আব্বা ফুপুকে নিয়ে গেছেন, কিন্তু কিছুতে কিছু হয়নি, কোনো পরিবর্তন হয়নি অবস্থার। এভাবেই চলছিল জীবন। আমার ফুপাত বোন যেবার SSC দিবেন সেইবার ফুপু দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন, কারণ একে তো অল্প বয়সে স্বামী হারা হয়েছেন, তার উপর এখন দাদা দাদিও বেঁচে নেই। সবকিছুর ওপর বিরক্ত হয়ে তিনি বিয়ে করবেন ঠিক করেন। কোনো ঝামেলা ছাড়াই ফুপুর দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়, কারণ তখন এক হুজুরের তদবির চলছিল। বিয়ের কয়েক মাস পরেই পূর্বের ন্যায় ঝামেলা শুরু হয়। আমার ফুপু শুকিয়ে কাঠ হয়ে গেলেন, কিছু খেতে পারছিলেন না। নতুন ফুপা অনেক ডাক্তার কবিরাজ দেখালেন, কিন্তু কিছুতেই ফুপু সুস্থ হচ্ছিলেন না। দিন দিন যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, ফুপাও হার মানার পাত্র না। এত কিছু করেও যখন ফুপু সুস্থ হচ্ছিলেন না, ফুপার তখন সন্দেহ হয়। তিনি ফুপুকে জিজ্ঞেস করেন অন্য কোনো কারণ আছে কিনা, তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো জানতে চান। ফুপা বললেন, যা হবার হয়ে গেছে, কিন্তু এভাবে আর না। কিছুতেই তিনি তার স্ত্রীকে হারাতে রাজি নন। অনেক জায়গায় ফুপুর রুকাইয়া করানো হল। ফুপা যেখানে ভালো হুজুর কবিরাজের সন্ধান পেতেন সেখানে ফুপুকে নিয়ে যেতেন। শেষমেশ ফুপা এক জাদ্রেল কবিরাজের সন্ধান পেলেন ফরিদপুরের ভাঙায়। অনেক বছর হয়ে গেছে, তখন সঠিক জায়গার নাম বলতে পারবো না। এই কবিরাজ কোথাও বেশি দিন থাকেন না, তাই ফুপা তার এক আত্মীয়ের মাধ্যমে খোঁজ পাওয়া মাত্রই আমার ফুপুকে সেখানে নিয়ে গেলেন। প্রায় 7 দিন লাগাতার ফুপুর ট্রিটমেন্ট হল। আমার ফুপার কাছে জিজ্ঞেস করলে তিনি জানান, প্রতি রাত্রে জিনকে হাজির করা হতো। জিনগুলো ছিল খবিশ প্রজাতির। জিনটি অনেক শক্তিশালী হওয়ার কারণে কিছুতেই জিনটির সাথে পেরে উঠছিলেন না কবিরাজ। এরপর আর একজন কবিরাজের স্মরণপন্ন হন তিনি। পরে কবিরাজের সাথে থাকা জিন এবং তান্ত্রিকের মন্ত্রের সমন্বয়ে জিনটিকে দুর্বল করা হয়। এরপর গভীর রাতে মাটির মটকার উপরে আমার ফুপুকে গোসল দিয়ে পবিত্র করা হয়। কালো ছাগল এবং কালো মুরগির রক্ত দেয়া হয়। গোসল শেষে মাটির মটকাগুলো ভেঙে গুড়িয়ে দেয়া হয় এবং দেখা যায় ফুপুর সারা শরীরে কি যেন নখের আঁচড়ে ক্ষতবিক্ষত করে গেছে। সকালবেলা সূর্যের আলো ফুটতেই ফুপুকে নিয়ে ফুপা বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। কবিরাজের একজন সহকারী পাঠিয়ে স্থানীয় হুজুরের মাধ্যমে আমার ফুপুর নতুন বাড়িটি বন্ধ করা হয়। ফুপুর সুস্থ হতে বেশ কিছুদিন লাগে। আমরা মাঝে মাঝে গিয়ে ফুপুকে দেখে আসতাম। দিনে দিনে তার স্বাস্থ্য ভালো হতে শুরু করল। তিনি আবার সন্তান সম্ভবা হন, কিন্তু ফুপা ধীরে ধীরে অসুস্থ হতে থাকেন। বেশ ভালো সচ্ছল পরিবার ছিল তার, কিন্তু দিনে দিনে পরিবারে আর্থিক সংকট শুরু হয়। আমার ফুপুর দ্বিতীয় সন্তানটি ছিল ছেলে, সে দেখতে স্বাভাবিক ছিল। আমার এই ফুপা আমার ফুপুকে খুব ভালোবাসতেন, তাই তিনি ফুপুকে সুস্থ করে ছেড়েছেন। সব প্রশংসা মহান আল্লাহর। তারপরও ফুপুর জীবনে অনেক অতি প্রাকৃত ঘটনা ঘটেছে। ফুপু পুরোপুরি সুস্থ হওয়ার পর একদিন আমি জিজ্ঞেস করি, খবি জিনটি দেখতে কেমন ছিল, তিনি কখনো দেখেছেন কিনা। ফুপু জানান, জিনটি দেখতে এত পরিমাণ বিস্তৃত ছিল যে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। দেখলেই শরীরের রক্ত হিম হয়ে যায়। তার কথা সত্যি হল, আমিও সেই রকম অভিজ্ঞতা অর্জন করলাম যে না দেখবে সে কোনোদিন বুঝতে পারবে না। আল্লাহ সবাইকে মাফ করুন, কেউ যেন এইরকম পরিস্থিতিতে না পড়ে। আল্লাহ আমার ফুপাকে জান্নাত নসিব করুন। ফুপা মারা গেছেন 2 বছর হল, ফুপু এখনো অসুস্থ। আমার ফুপুর জন্য সবাই দোয়া করবেন। ঘটনাটি বড় হয়ে যাওয়ার জন্য দুঃখিত, সিলেক্টেড হলে আমাকে জানাবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন এবং তিনি তার নাম উল্লেখ করেছেন। এবং আমি আশা করব যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি আপনাকে বলবো, অনুগ্রহ করে আপনার পরের ঘটনাগুলো পাঠিয়ে দিন। আমরা আশা করছি আপনার পরের ঘটনাগুলো খুব দ্রুত পেয়ে যাব। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com, নাম ঠিকানা ফোন নাম্বার সহ পাঠিয়ে দিন ঘটনা, আপনি বা অন্য যারা পাঠাতে চাচ্ছেন তারা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমি খুবই ধন্যবাদ দেব আপনাদের সবাইকে। অনেক লিসেনার আছেন আমাদের এখানে, আমি জানি, খুব মন দিয়ে প্রত্যেকটি শব্দ শুনেন, উপলব্ধি করেন। ধন্যবাদ এভাবেই পাশে থাকার জন্য। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি ময়মনসিংহ থেকে এসআই শরীফ বলছি। ভূত এফএম শুনতাম সেই শুরু থেকে। ভূত এফএম শোনার জন্য কত যে আয়োজন করতাম এখনো মনে পড়ে সেই অতীত। ঠিক তখন থেকে ইচ্ছা জাগত যে স্টুডিওতে গিয়ে কিছু লোমহর্ষক ঘটনা শেয়ার করব, আমার আশেপাশের মানুষদের সাথে ঘটে যাওয়া বা আমার পরিবারের সাথে ঘটে যাওয়া। হঠাৎ একদিন শুনি ভূত এফএম এর সমাপ্তি, মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তারপরই খুঁজে পাই আপনার সেই জাদু মাখা কণ্ঠে ভূত.com। আসলেই তখন মনটা অনেক খুশি হয়ে যায় এবং বর্তমানে আবারও নিয়মিত শুনি। কখনো ভাবিনি নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করব। ভেবেছিলাম পরিবার, আত্মীয় স্বজন বা আশেপাশে যাদের সাথে এমন ঘটনা ঘটেছে সেগুলোই শেয়ার করব। তবে যেহেতু আমার ঘটনা দিয়ে শুরু করছি, ইনশাআল্লাহ আমার ঘটনা সিলেক্টেড হলে সেই ঘটনাগুলো নিয়মিত পাঠানোর চেষ্টা করব। আসলে আমি লিখতে তেমন অভ্যস্ত নই, তবে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আপনার মুখ দিয়ে পড়বেন বলেই লেখা শুরু করছি। লেখার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মূলত আইটি রিলেটেড কাজ করি, বর্তমানে একজন ফ্রিল্যান্সার, কাজ করছি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে। ঘটনাটা ঘটে 2019 সালের মার্চ মাসের দিকে। আমার একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার ছিল এবং আমার প্রতিষ্ঠানটি শুরু করেছিলাম 2018 সালে। ঘটনাটি ঘটে সেন্টারটি স্থানান্তর করার পর, যখন আমি এটি আমার নিজ এলাকায় নিয়ে আসি। প্রথমে আমি আমার এলাকার বর্ণনা দেই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বাজার এবং আমাদের বাড়ির ঠিক মধ্যবর্তী স্থানে ছিল এই সেন্টারটি। ঠিক রাস্তার পাশেই আমার প্রতিষ্ঠানের বিপরীতে ছিল একটি বাঁশঝাড়, যেখানে আরও কয়েকটা ঘটনা ইতোমধ্যে ঘটে গিয়েছিল, যা আমারও জানা ছিল, তবে নিজে অতটা ভয় পায়নি। বাঁশঝাড়ের পাশেই ছিল এক হিন্দু বাড়ি। মূলত আমাদের এলাকায় বেশি হিন্দু বাড়ি হওয়ার কারণে এলাকাটির নাম ছিল মাঝি বাড়ি। নওশাদ আমার ক্লাসমেট না, তবে একই সালে পরীক্ষা দেয়ায় ক্লাসমেটের মতোই চলাচল করতাম। বিশেষ করে সে আমার কাছে কম্পিউটার শেখার জন্য আসত, এই জন্য সবসময় আমার সাথেই থাকত, যাতে শেখাটা খুব ভালোভাবে হয়। আমি যখন রাতে কাজ করতাম তখনও সে আমার পাশেই বসে থাকত, মানে বলা যায় খাওয়া ও গোসল ছাড়া বাকিটা সময় সে আমার সাথেই থাকত। এজন্য আমি রাত জেগে কাজ করা আরো বাড়িয়ে দিই। এক শুক্রবার, যেদিন কোনো ক্লাস নেই, সেদিন আসরের নামাজের পর নওশাদ আমার সাথে ট্রেনিং সেন্টারের সামনে রাস্তার পাশে দেখা করে, বলে, শরীফ আজকে আমি আসতে পারবো না, আমার একটু কাজ আছে। আমি বললাম, কি কাজ? সে বলল, আমাদের হাঁসের খামারের একটু হিসাব নিকাশ করতে হবে, এজন্য আজকে আর আসতে পারবো না, তুমি কি আজকে থাকবে? জবাবে আমি বললাম, তুমি না থাকলে তো একা কাজ করতে ভালো লাগবে না, দেখি আজকে থাকতেও পারি আবার নাও পারি, তবে না থাকার সম্ভাবনা বেশি। তুমি যাও, আগামীকাল দেখা হবে, আল্লাহ হাফেজ, বলে তার কাছ থেকে বিদায় নিলাম এবং আমি ট্রেনিং সেন্টার খুলে আমার নিজস্ব একটি প্রজেক্টের কাজ শুরু করলাম। কিছুক্ষণ কাজ করার পরই ভেসে উঠল মাগরিবের আজান। মাগরিবের নামাজ পড়তে হেঁটে হেঁটে বাজারে মসজিদে গেলাম। নামাজ পড়ে আবারও ফিরে এলাম, কাজ শুরু করলাম। কাজ করতে করতে এশার আজানের সময় হল। যাই যাই বলে জামাত মিস করে ফেললাম। পরে তাড়াহুড়ো করে দরজায় তালা দিয়ে নামাজের উদ্দেশ্যে হেঁটে বাজারের মসজিদের দিকে যাই। গিয়ে দেখি সবাই নামাজ শেষ করে চলে গিয়েছে। একা একা উজু করে নামাজ পড়া শেষ করলাম। ফেরার পথে মনে মনে ভেবেছিলাম খুব ক্ষুধা লেগেছে, বাকি কাজ করেই খেতে যাব। আবার ভাবলাম নাকি খেয়ে আসব তারপর বসব। ট্রেনিং সেন্টারের সামনে আসতেই সিদ্ধান্ত নিলাম আজকে খেয়ে এসে পড়ি, কাজ শেষে এখানেই থেকে যাব। যেই চিন্তা সেই কাজ, বাড়ির দিকে রওনা দিলাম। রাতের খাবার খেতে বসলাম তো আমার বাবা মা আমাকে উদ্দেশ্য করে বলল, রাত জেগে কাজ করার কি দরকার? খেয়াল করে তো দেখছ তোমার চেহারা দিন দিন কেমন হয়ে যাচ্ছে, ভাত খাওয়ার রুচি নেই, রাত জেগে কাজ করা কমিয়ে দাও। তো আমি বললাম, আচ্ছা এই প্রজেক্ট শেষ করে রাতের কাজ কমিয়ে দেব, বলে খাওয়া শেষ করে ট্রেনিং সেন্টারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বাড়ি থেকে আসার সময় মাঝখানে একটি বিশাল বড় পুকুর পড়ে, মূলত পুকুর পার হলেই আমাদের ট্রেনিং সেন্টারটি। এসে আবারও কাজ শুরু করলাম। তখন ঘড়িতে সময় রাত 10:35। কাজ করতে করতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:59 বাজে, অর্থাৎ 1 মিনিট বাকি। তো আমি মনে মনে ভাবলাম আজ এই পর্যন্তই থাক, আজকে ঘুমিয়ে পড়ি। আসলে তখনও আমার ঘুম পায়নি। বাবা মার সেই কথা মনে করে কাজের একটি দিক শেষ করে ভাবলাম আজকে শুয়েই পড়ি, তাছাড়া নওশাদও নেই, একা একা ভালো লাগছে না। তো আমি আমার ফোনটা বের করে দেখি ফোনটা অফ, প্রায় অফ থাকে, চার্জ থাকে না। তখন আমি একটি বাটন ফোন ইউজ করতাম। ফোনটা চার্জে লাগিয়ে আমি বিছানা গুছানো শুরু করি। ট্রেনিং সেন্টারের ফ্লোরের মাঝ বরাবর বিছানা। ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, তবে ওয়াশরুম ছিল পেছনের সাইডে, অর্থাৎ রুমের পেছনে একটা বাগান, বাগানের পর ছিল একটি পুকুর, পুকুরের সাথেই ছিল একটি খাল, যার জন্য সেই দিকে না গিয়ে বাগানের পাশেই আমি একটি জায়গায় আমার প্রয়োজন সারি। আসার পর এক গ্লাস পানি খাই এবং ভেতরে দুটি লাইট ও পাশের দুটো লাইট অফ করে পাঞ্জাবিটা খুলে বালিশের সাইডে রেখে শুয়ে পড়ি। শোয়ার সাথে সাথে কিন্তু ঘুম আসে না, কতক্ষণ উপরের দিকে চেয়ে আমার প্রজেক্টের কথা ভাবতে লাগলাম। এরপর যখন আমার ঘুম পাচ্ছে, ডান কাত হয়ে শুয়ে চোখ বন্ধ করলাম। তখন আমি ঘুমাইনি, ঘুমাবো এমন সময়ে দুই হাতে তালি দেওয়ার শব্দ পেলাম, দুটি, এবং আমি চোখ খুলে ভাবি রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ হয়তো হাত তালি দিয়েছে। সত্যি কথা বলতে তখনও আমার মাথায় ভৌতিক কোনো চিন্তা ভাবনা নেই। আমি চিন্তা করলাম হাত তালি যদি বাইরে থেকে কেউ দিয়ে থাকে তাহলে তো ভেতরে প্রতিধ্বনিত হওয়ার কথা না, তবে আমি খুব ভালোভাবেই প্রতিধ্বনির শব্দ পেয়েছি এবং সেটা ভেতর থেকেই। এই বিষয়টি লক্ষ্য করার সাথে সাথে আমি বুঝতে পারি আমার শরীর এমনিতেই কাঁপছে।
তখন আমি ভয় পাইনি বা মাথায় কোনো ভৌতিক চিন্তা ঢোকেনি। ঠিক যেমন মাঝে মাঝে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় একটু নাড়াচাড়া হয়, কোনো সময় চোখ এমনিতেই লাফায়, মনে হচ্ছিল এমন কিছু। মানে আমি মানসিকভাবে ঠিক আছি, খুব ভালো আছি, তবে আমার শরীর কেন জানি এমনিতেই কাঁপছে। এই জন্য আমি কিছু মনে না করে ডান কাত পরিবর্তন করে বাম কাত হয়ে শুই। এরপরেই আমার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। আমি দেখি আমার টেবিলে যে বসি, সেই টেবিলের নিচে কোন একটা অবয়ব হামাগুড়ি দিচ্ছে। আমি তখনও নিজেকে অন্যভাবে বুঝে দেওয়ার চেষ্টা করি। জানতাম না আমার সাথে ভয়ঙ্কর কিছু ঘটবে। মনে মনে ভাবলাম হয়তোবা কোনো কাপড়ের অংশ ফ্যানের বাতাসে দোল খাচ্ছে আর আমি চোখে ভুল দেখছি। কিন্তু আমার রুমে তো কোনো কাপড় নেই। মনে পড়ল পাঞ্জাবির কথা। বালিশের পাশে হাত দিয়ে দেখি পাঞ্জাবিটা আমার সাথেই আছে। তবে এটা কি? আর একটু ভালোভাবে দেখতে লাগলাম শুয়েই। বুঝতে চেষ্টা করলাম, দেখি হাত ও হাঁটু স্পষ্ট দেখা যাচ্ছে, কালো লোমে ঢাকা, টেবিলের এক পাশ থেকে অন্য পাশে আসা যাওয়া করছে। তখনই আমার মনে ভয় ঢুকে যায়, তখন শরীর ভয় কাঁপতে থাকে। মনে সাহস জুগিয়ে ভাবলাম লাইট অন করে দেই, তাহলেই তো হয়। যেই লাইট চালানোর জন্য উঠতে যাব, অর্ধেক উঠে বিছানায় বসা অবস্থায় খেয়াল করি আমি যে কম্পিউটারে বসে কাজ করি সেই চেয়ারে কেউ বসে আছে, অন্ধকার মনিটরের দিকে ফিরে। তখন আমার মনে কৌতূহল জাগে, আমার রুমে আমি ছাড়া কেউ নেই, তাহলে এখানে কে বসে আছে? আমি ধীরে ধীরে উঠে দেখতে যাই আসলে কে বসে। ধীরে ধীরে কাছে যাওয়ার পর আমি চেয়ারের পেছন থেকে সামনের দিকে মুখ নিয়ে দেখার চেষ্টা করি, কে এটা? ঠিক তখন হঠাৎ করে, সেই লোক বলবো না অবয়ব বলবো আমি বুঝতে পারছি না, সারা শরীর কালো, চুলগুলো খাড়া খাড়া, দাঁতগুলো একদম সাদা, শুধু হালকা অন্ধকারে তার চুল দাঁত চোখগুলো দেখা যাচ্ছে একদম আমার সামনাসামনি। তখন আমি স্তব্ধ, কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। মনে হলো আমার সারা শরীরে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। ঠিক তখন সে আমার দিকে চেয়ে একটু মুচকি হাসি দিল। সেই হাসি দেখার পর যেন মনে হলো আমি আর নেই, এই তাহলে শয়তানের আসল রূপ, আজকে তাহলে আমাকেই ধরলো, এমন ভাবছি আর চিৎকার দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার আওয়াজ করার শক্তিটুকুও নেই। সেই শয়তানটা আমার দিকে চেয়েই হাসতে থাকে। এমন সময় আমার খুব রাগ ও বিরক্ত লাগছিল। রাগে সমস্ত শরীরের শক্তি দিয়ে সেই শয়তানকে উদ্দেশ্য করে ধমকের সুরে গর্জন করি। একাধারে এমন তিন থেকে চারবার করি, কিন্তু আমার গর্জন বা আওয়াজ যেন আমার কানেই আসছিল না। তখন খুব ভয় পেয়ে যাই এবং অনুভব করতে থাকি পেছনের দিক দিয়ে আমাকে কেউ জড়িয়ে ধরার চেষ্টা করছে। আমিও তখন সারা শরীর ভর দিয়ে পেছনের দিকে ফিরে পড়ে যেতে চাই, কিন্তু হঠাৎ করেই আমার হাতটা দরজার ছিটকিনির মাঝে পড়ে। আমি সজোরে একটি টান দিতেই দরজা খুলে যায়, আমি বাইরে এসে পড়ি। বাইরে আসার পরই বুঝতে পারি আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে যাচ্ছে এবং সেই ভাবটা আস্তে আস্তে ছেড়ে দেয়। বাইরের বারান্দায় আসার পর ডানে বায়ে তাকিয়ে দেখি কেউ নেই, একদম নিস্তব্ধ। তখন আমি ভয়ে রুমেও যেতে সাহস পাচ্ছি না। খুব সাহস সঞ্চয় করে বাইরে থেকে হাত দিয়ে আমার ফোনটা আনি। ফোনটা দরজার সাথেই চার্জে লাগানো ছিল, সাথে সাথে ফোনটা অন করে আমার বাবাকে কল দিই। বাবা কল রিসিভ করে। রিসিভ করতে আমি বলি আমার সেন্টারে আসো খুব দ্রুত। এটুকু বলাতে আমার বাবা বের হলো আমার সেন্টারে আসার জন্য। আমার মা বলছে কোথায় যাচ্ছ, এত রাতে কোথায় যাও? বাবা বলল শরীফ কল করেছে, দ্রুত যেতে বলেছে। মা বলল কি হয়েছে? বাবা বলল কিছু বলেনি, তবে যাই হোক কিছু একটা বিপদ হয়েছে। বাবার সাথে মাও বের হয়ে আসলেন। পুকুর পাড়ে আসতেই এক কাকার সঙ্গে দেখা, সে মাত্রই বের হয়েছিল বাইরে কোনো একটা কাজে। কাকা জিজ্ঞেস করল এত রাত্রে তোমরা কোথায় যাচ্ছ? বাবা মা আমার কথা বলল, শরীফ খুব দ্রুত যেতে বলেছে, মনে হয় কোনো বিপদ। কাকা বলল আমি তো খুব জোরে আওয়াজ পেয়েছি সেদিক থেকেই, যাও যাও দ্রুত যাও। এরপর বাবা মা এসে দেখে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। বাড়ি থেকে আমার সেন্টারে আসতে সময় লাগত খুব বেশি হলে 2-3 মিনিট। এসে আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে, আমি সমস্ত ঘটনা বলি। সব শোনার পর বাবা বলল আসো তো রুমে যাই দেখি কি হয়েছে। আমি বসে নর্মাল হওয়ার পর বাবাকে সাথে নিয়ে লাইট অফ করে চেক করে দেখি সবকিছু ঠিকঠাক। তখন আমি রাতে বাড়ি চলে যাই এবং আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাকে রাতে বিভিন্ন জিনিস দিয়ে গরম পানিতে গোসল করানো হয়। গোসল করার পর আমি সেদিন রাতে আবার বাবার সাথে শুয়ে পড়ি, মা অন্য রুমে চলে যায়। কিন্তু বাবা লাইট নিভানোর সাথে সাথেই
সেই অবয়বের চেহারা আমার সামনে চলে আসে। বাবাকে বলি লাইট অন করে দিতে, পরের রাতটুকু লাইট অন করেই ঘুমাই। পরের দিন নওশাদের সাথে দেখা হয়। আমার গর্জনে গলা ভেঙে গিয়েছিল, প্রায় তিন দিন পর কণ্ঠ স্বাভাবিক হয়। নওশাদ সবকিছু শুনে বলে, ভাই আমিও পেছনের বারান্দায় বৃহস্পতিবার সন্ধ্যায় কিছু দেখতে পেয়েছি, তুমি যখন মাগরিবের নামাজ পড়তে যাও এর পরেই। কি বলো, তুমি তো এই বিষয়ে আমাকে কিছু বলনি। সে বলে, তুমি মাগরিবের নামাজে যাওয়ার পর আমি সেন্টারে একা, তখন ফোনে কথা বলতে বলতে পেছনের বারান্দায় চলে যাই, দেখি আমাদের থেকে উচ্চতায় আরেকটু বেশি, অর্থাৎ সাধারণ কোনো মহিলা তো লম্বা হয় না, বোরকা পরে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে ভাবি আমাদের রুমের দরজা ছাড়া তো এই বারান্দায় কেউ আসতে পারবে না, অন্যদিক ফিরে দাঁড়িয়ে আছে। আমি আর সেখানে না থেকে সরাসরি রুমে চলে আসি এবং রুম বন্ধ করে তোমার সাথে বাজারে দেখা করি, কিন্তু কিছু বলিনি এই ভেবে যে তুমি আবার ভয় পেয়ে যাও। পরে আমি বুঝতে পারি যে কিছু একটা তো আছে। আমি শনিবার নওশাদকে বলি আজকে রাতে কাজ করব না, আজকে এসো না বাড়িতে। যখন আমি আমার রুমে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ি, কিছুক্ষণ পর অনুভব করি যে আমার পাশে বিছানায় কেউ শুয়ে আছে। পাশ ফিরে তাকাতেই দেখি কেউ নেই। আবার যখন সোজা হয়ে ঘুমোতে চেষ্টা করি, তখন অনুভব করি আমার একদম নাকের কাছে এসে কেউ আমার চোখের দিকে তাকিয়ে আছে। চোখ খুলে দেখি কেউ নেই, বুঝতে পারি মনের ভুল। কিন্তু মনের ভুল হলেও ঘুমোতে পারি না, সারা রাত ভয়ে ভয়ে কেটে যায়। আমার বাবার সাথে এই বিষয়টা শেয়ার করার পর আমাদের মসজিদের বড় হুজুরের কাছ থেকে একটি তাবিজ ও তেল পড়া এনে দেন, যা ব্যবহারের ফলে আমি খুব ভালোভাবেই ঘুমাতে পারতাম। কিন্তু কিছুদিন ব্যবহার করার পর কোনো ওয়াজে এগুলো ব্যবহার শিখ জেনে আমি আবার খুলে ফেলি। তাবিজ খোলার পর আবারও সেম সমস্যা দেখা দেয়, ঘুমোতে পারি না রাতে। হঠাৎ করে রাত দুইটা আড়াইটার দিকে আমার ঘুমের মাঝের চোখ খুলে দেখি আমি কোনো গাছতলায় শুয়ে আছি। আমার সামনে অনেক জোনাকি পোকা আলো জ্বেলে চলাফেরা করছে। তখনই আমি বুঝতে পারি যে আমি তো আমার রুমের বিছানায় ছিলাম। আমি এটা মনে করেই আমার পাশে হাত দিয়ে লাইট অন করে ফেলি, দেখি আমার রুমেই আমি আছি। ঠিক এমন একটা ঘটনা ঘটেছে বলে আবারও তাবিজ পড়তে বাধ্য হই এবং আমি আমার বাড়ি ছেড়ে ঢাকায় চলে আসি। পরে আমার সাথে আর কিছু ঘটেনি। এর পরেও আমার আশেপাশে যারা থাকে তাদের সাথে অনেক ঘটনা ঘটে গিয়েছে, অনেক যেগুলো আমার ঘটনার চাইতেও বেশি ভয়ঙ্কর, লোমহর্ষক। ইচ্ছে আছে শেয়ার করার, যদি রাসেল ভাই আপনি একটু সুযোগ দেন আমি সাবিত আলম ভাইয়ের কাছে শেয়ার করতে চাচ্ছি, উনি লিখে পাঠিয়ে দেবেন, কেননা আমি আগেই বলেছি লিখতে আমি অভ্যস্ত না। যাই হোক, এই কথা বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। এরপরে তিনি একটা পার্সোনাল মেসেজ দিয়েছেন, সেটা আমি আর পড়ছি না, কিন্তু আমি আপনাকে বলতে চাই আপনি কিন্তু খুব চমৎকার লেখেন। হয়তো আপনি লেখেন না রেগুলারে, যদি আপনার কষ্ট হয়, কিন্তু আপনি খুব গুছিয়ে লিখতে পারেন, এই অভ্যেসটা ধরে রাখবেন এটাই আমি চাই। আর সাবিতের সাথে কথা বলতে চান সেটা আপনি অবশ্যই মেসেঞ্জারের মাধ্যমে বলতেই পারেন, কিন্তু আমি চাইব আপনি লিখে পাঠান আপনার ঘটনা, সেটা সব থেকে বেশি আনন্দদায়ক হবে আমার জন্য যে আপনি লিখছেন, চমৎকার লিখতে পারেন, সেই চর্চাটাকে ধরে রেখেছেন। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, ঘটনাটি এসেছে খুলনা থেকে। আপনারা সবাই জানেন যে খুলনার ঘটনাগুলো একটু স্পেশাল হয়, তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় যেতে চাই, যেভাবে লেখা আছে আমি সেভাবেই বলে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি অরুণী খুলনা দৌলতপুর থেকে বলছি। আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। এইটা আপনার কাছে পাঠানো আমার দ্বিতীয় ঘটনা। আগের ঘটনাটা হয়তো কোনো কারণে সিলেক্টেড হয়নি, তবে আমিও হাল ছাড়ার পাত্রী নই, তাই নতুন করে আবার একটা সত্য ঘটনা লিখছি। আমি ভয়েস রেকর্ড করে ঘটনাটি পাঠাতে পারতাম, তবে আমি চাই আমার একটি ঘটনা আপনার মুখে শুনতে। ঘটনা পড়ে শোনানোর অনুরোধ রইল। আমি এই ঘটনাটি শুনেছি আমার বড় ভাই ফারুকের কাছে, আর এই ঘটনা ঘটে তাঁর দুজন বন্ধুর সাথে। এই ঘটনা আমি আমার ভাইয়ের কাছে আরও আগে একবার শুনেছিলাম, তখন ছোট ছিলাম তাই অনেক কিছু বুঝতে পারিনি। তবে যেহেতু আমি এই ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, তাই ভাইয়ার কাছে আবার শুনতে বসলাম। তো চলুন শুরু করি ঘটনা। আমার ভাইয়া আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই লিখছি। সালটা ছিল 2009, তখন তুই অনেক ছোট। আমি সবে HSC পরীক্ষা দিয়ে বাসায় আসলাম। পরীক্ষা শেষ ছুটি পেয়ে গেলাম, মনটাও খুশি। তখনই তোর শাহিন ভাইয়া আর লিটন ভাইয়া আসলো আমার বাসায়। বলে রাখা ভালো, শাহিন এবং লিটন এরাই ছিল সেই দুইজন ভাইয়ার অনেক কাছের বন্ধু। যারা তো শাহিন আর লিটন বলল, পরীক্ষা তো শেষ, চল আমরা দূরে কোথাও ঘুরে আসি। কথাটা শুনে আমি বললাম, আচ্ছা তোরা ঠিক কর কোথায় যাবি না যাবি, জায়গা ঠিক হলে আমাকে জানাস। এটা বলার পর ওরা দুজন চলে যায়, আর তারপর আমি গোসল করে খাওয়া দাওয়া করে মায়ের সাথে কথা বলি। পরীক্ষা শেষ, বন্ধুরা সবাই ঘুরতে যাবে, আমিও যাব 3 দিনের জন্য। কথাটা শুনে মা রাজি হল না। আসলে মায়ের মন তো হয়তো কিছু বুঝতে পেরেছিলেন, ক্ষতি হতে পারে দূরে কোথাও গেলে, তাই আমাকে সাফ মানা করে দেন। আমি মাকে অনেক বুঝিয়ে রাজি করালাম, অনুরোধ করলাম আব্বাকেও বোঝানোর জন্য। তো মা আব্বাকে বলার পর আব্বা আমাকে ডাকলো, জিজ্ঞেস করল, পরীক্ষা শেষ? হ্যাঁ আব্বা। তো কোথায় যাচ্ছ বন্ধুদের সাথে? এখনো জানি না, ওরা ঠিক করলে আপনাকে জানাবো। দেখো ঘুরতে যাও সমস্যা নেই, তবে শান্ত হয়ে যাবে আর শান্ত হয়ে ফিরবে। এই বলে আব্বা আমাকে যাওয়ার এবং থাকা খাওয়ার খরচ দিলেন। বাসার সবাই রাজি, আমিও অনেক খুশি ছিলাম। তবে কে জানত আর কয়েক ঘন্টা পর আমার জীবনে নেমে আসবে এক কালো রাত। তখন সন্ধ্যা, আমার দুই বন্ধু আবার আসলো আর বলল, ফারুক আমরা সবাই মিলে ঠিক করলাম। আমি বললাম, সবাই বলতে? আমরা 3 জন বাদে আর কে? লিটন বলল, আরো 4 জন যাবে আমাদের সাথে। আমি বললাম, ভালোই মজা হবে এবার, কিন্তু যাব কোথায়? শাহিন বলল, চট্টগ্রামে যাব, পাহাড়ে উঠব, জায়গাটা বেশ উপভোগ করার মতো। তো যেমন কথা তেমন কাজ, আমরা পরদিন ভোরে রওনা দিলাম। আর বাসায় বললাম যে খুলনার বাইরে যাব, তবে খুলনার আশেপাশে কোথাও থাকব, কারণ চট্টগ্রামের কথা শুনলে আব্বা আমাকে যেতে দেবেন না। তবে এখন আফসোস হয় কেন সত্যি কথা বললাম না, যদি সেদিন সত্যি কথা বলতাম তাহলে হয়তো ওই দিনটা দেখতে হতো না। যাই হোক, তারপর আমরা সুস্থভাবে চট্টগ্রামে পৌঁছালাম। আমাদের যেতে যেতে দুপুর হয়। ভাবলাম দুপুর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বের হব পাহাড় দেখতে। আমরা বিকেলে বের হই আর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে ঘুরতে থাকি। এর মধ্যে কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছে একদম খেয়াল করিনি। আমাদের সাথে একজন বৃদ্ধ লোক ছিলেন, নাম অমল পাল। উনি বললেন, দেখো সন্ধ্যা হয়ে গেছে, এমনিও পাহাড়ি এলাকা ভালো না, শুনেছি এখানে খারাপ ডাকাত দল আছে, রাতের অন্ধকারে এখানে থাকা ঠিক হবে না, চলো ফিরে যাই। বলে লোকটা উল্টো দিকে ফিরে হাঁটতে শুরু করল। আমরা আসলাম নাকি আসলাম না এতে ওনার মাথা ব্যথা নেই। যাই হোক, আমরা ওনার কথায় পাত্তা দিলাম না, আমরা 7 জন হেঁটে যাচ্ছি। এর মাঝে একটা জিনিস বলি, তখন ছিল ভাদ্র মাস, আকাশের চাঁদটা কালো মেঘে কিছুক্ষণ পর পর ঢেকে গিয়ে আবার আলো দিচ্ছে। তখন আমাদের সাথে কোনো মোবাইল ফোন বা কোনো আলো ছিল না। আমরা ওই চাঁদের আলোয় হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে কখন যে লোকালয় থেকে দূরে চলে এসেছি বুঝতে পারিনি। এরপর সবাইকে বললাম, আচ্ছা আজকে অনেক কিছু দেখেছি, এবার না হয় চল ফিরে যাই, কাল আবার আসব। তবে আমার বন্ধুরা বলল, কেবল সন্ধ্যা হয়ে রাত নামলো আর তুই এখনই যাবি যাবি করছিস। এই বলে ওরা আমাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো আর বলল যে, তুই ওই বৃদ্ধ লোকের কথা শুনে ভয় পেয়ে গেলি। ঠিক এমন সময় হঠাৎ করে পরপর টানা 3 বার বিকট শব্দে গুলির আওয়াজ শুনতে পেলাম। এবার আমরা সবাই চুপ, কারো মুখে কোনো কথা নেই। আমি মনে মনে ভাবলাম, তাহলে ওই বৃদ্ধ লোক ঠিকই বলেছিলেন। এর মধ্যে কারা যেন জঙ্গল থেকে বন্দুক হাতে আমাদের দিকে ছুটে আসতে লাগলো আর বলল, এই কারা রে, দাঁড়া একবার ধরতে পারলে জিন্দা দাফন করে ফেলব। এই শুনে আমরা আর দাঁড়ানোর সাহস পেলাম না। যে যার মতো করে দৌড়ে পালাতে লাগলাম। আমি, লিটন, শাহিন, আমরা আমাদের উল্টো দিকের জঙ্গলে দৌড়াতে লাগলাম। আর বাকি চারজন কোথায় যাচ্ছে জানি না। আগে নিজেরা বাঁচি, তারপর অন্যদের বাঁচাবো। এই বলতে বলতে আমরা প্রাণপণে দৌড়ে যাচ্ছি। চারিদিকে অন্ধকার, কিছুই তেমন দেখতে পাচ্ছি না। এর মধ্যে হঠাৎ কিসের সাথে যেন খুব জোরে একটা বাড়ি খেয়ে আমি মাটিতে বসে পড়ি, আর সাথে সাথে আমার ওই দুই বন্ধুও বাড়ি খেয়ে মাটিতে বসে পড়ে। এরপরে যা দেখলাম সেটা হয়তো কল্পনাকেও হার মানাবে। আমরা কিসে এত জোরে বাড়ি খেয়েছি এটা দেখার জন্য যখন উপরে তাকাই, তখন দেখলাম গলায় দড়িতে একটা মেয়ের লাশ ওই মাছ জঙ্গলে ঝুলে আছে। আর তখন বুঝতে পারলাম যে আমরা মেয়েটার পায়ের সাথে বাড়ি খেয়েছি। আর এটা বুঝেও, এটা দেখার সাথে সাথে আমরা তিনজনই জ্ঞান হারাই। সকালে যখন জ্ঞান ফেরে, তখন দেখি আমরা ওই জঙ্গলেই পড়ে আছি। জ্ঞান ফেরার সাথে সাথে আমি চারপাশে দেখতে লাগলাম, লাশটা কোথায়? অবাক করা ব্যাপার হল, লাশটা কোথাও নেই। যাই হোক, এরপর আমি আমার বন্ধুদের জ্ঞান ফেরাই এবং জঙ্গল দিয়ে বের হই। আমরা তিনজন আমাদের ঘরে গিয়ে দেখি আমাদের বাকি চারজন বন্ধু এখনো ফেরেনি। তখনই সেই বৃদ্ধ লোক আমাদের তিনজনকে কষে তিনটা থাপ্পড় মারল আর বলল, তোমাদের বারণ করেছি, ওই দিকটা ভালো না, কিন্তু আমার কথা শুনোনি, তোমাদের দেখে নেব। লোকটা কথাগুলো বলে বাইরে চলে গেলেন। আমি মনে মনে ভাবতে লাগলাম, আজব লোক তো, এরকম একটা ব্যবহার করল। ইতোমধ্যে পুলিশও তদন্ত শুরু করেছে। আমাদের জিজ্ঞাসাবাদ করলে আমরা রাতের ঘটনা সব বলি। আমাদের কথা শুনে পুলিশের দারোগা খুবই অবাক হলেন। অনেক খোঁজাখুঁজি করেও ওই চারজনকে পাওয়া যায় না, তাই আমরা তিনজন আমাদের বাসায় চলে আসলাম। কি মনে করছেন শ্রোতাবৃন্দ, ঘটনা এখানেই শেষ? না, এখানে শেষ হলে পারত, কিন্তু ভাগ্যের লিখন বদলাবে কে বলুন। তারপর ভাইয়া আবারও দীর্ঘ একটা শ্বাস ফেলে বলতে শুরু করলেন, আমরা বাসায় আসার পর জানতে পারি আমাদের ওই চারজন বন্ধুর গলা কাটা লাশ ওদের প্রত্যেকের বাড়িতে গতকাল রাতে কারা যেন রেখে গেছে। এই কথা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি সাথে সাথে বমি করে আবারও জ্ঞান হারাই এবং আমি, লিটন আর শাহিন মিলে ওই চারজনের বাড়িতে যাই। তাদের প্রত্যেকের পরিবারেরই অনেক খারাপ অবস্থা। এর মধ্যে একদিন চট্টগ্রামের সেই পুলিশ দারোগা আমাদের বাসায় আসেন। আমি সেদিন ওই জায়গা দিয়ে আসার সময় ভুলে আমার আইডি কার্ড ফেলে আসি। দারোগা খোঁজ নিয়ে বাসায় চলে আসেন এবং বাসায় এসে উনি যেই ঘটনা আমাকে বলেন তা শুনে আমি আর আমার মধ্যে ছিলাম না। দারোগা বলেন, তোমরা আসার পর আমি আবার তোমাদের থাকার ঘরগুলো চেক করি এবং তখনই আমি তোমাদের খাটের নিচে তোমার এই আইডি কার্ডটা পাই। অবাক করা ব্যাপার হল, তখনও কিছু বুঝে ওঠার আগেই ওই বৃদ্ধ লোক আমার উপর আচমকা হামলে পড়ল। সে দেখতে বৃদ্ধ হলেও ওর শক্তি ছিল পাঁচজন মানুষের সমান বা তারও বেশি। কোনো মতে ধাক্কা দিয়ে আমি আমার পাশে থাকা চেয়ার দিয়ে ওর গায়ে আঘাত করি এবং সাথে সাথে ওকে গ্রেপ্তার করি। আর তারপর জানতে পারি একটা অদ্ভুত সত্য, লোকটা ছিল একজন কালো জাদুর চর্চাকারী। তাছাড়া ওর জাদু আর শক্তি বাড়ানোর জন্য একটা শয়তানের কাছে সে সাহায্য চায়। তবে শয়তান তার বিনিময়ে ঠিক আটজন কুমারী মেয়েদের বলি এবং আটজন কুমার ছেলের মাথার ঘিলু ও চোখ চায়। আর তখনই তোমরা ওই জায়গায় ঘুরতে যাও। তোমাদের আগে ওই অমল ওর নিজের ছেলেকে বলি দেয়, আর তোমাদের দেখেও ও নিজেকে সামলাতে পারে না, তাই মিথ্যে গল্প বানায় যে এখানে ডাকাত আছে যারা মানুষ মারে। এসব বলে তোমাদের উস্কে দেয় যাতে তোমাদের মনে ভয় হয় আর তোমরা ওর পিছু পিছু যাও, আর ওর পিছু গেলেই তোমাদের মৃত্যু। যেহেতু ওই জায়গায় লোকালয় ছিল, তাই ও তখনও তোমাদের জোর করেনি যদি কেউ সন্দেহ করে। আর ওই জায়গায় এলাকাবাসীরা সন্ধ্যার পর ঘর থেকে বের হয় না। তাদের ঘর থেকে মাঝে মধ্যে কুমারী মেয়েদের খুঁজে পাওয়া যেত না, যাদের এই বৃদ্ধ ওর গুরু শয়তানের কাছে উৎসর্গ করত। মেয়েগুলো আপনা আপনি ঘর থেকে বের হয়ে জঙ্গলে গিয়ে নিজেদের গলায় দড়ি দিয়ে নিজেরা আত্মহত্যা করত। আর মধ্যে একজন ছিল ওই মেয়েটা যাকে তোমরা মাঝ জঙ্গলে ঝুলে থাকতে দেখেছ। সেদিন তোমরা যাদের বন্দুক হাতে দেখেছ ওরা কোনো ডাকাত না, ওরা ছিল পুলিশ যারা ওই এলাকাটি পাহারা দিচ্ছিল। এতগুলো মেয়ে নিখোঁজ হয়েছে সে কারণেই। ওরা প্রতিদিন সন্ধ্যা হবার পর তিনটা গুলি ছোড়ে, যাতে করে ঘরের বউ মেয়েরা দরজা বন্ধ করে, আর তখনই ওই সময়টায় তোমরা ওদের সামনে পড়ো, আর ওরা তোমাদের চোর ভেবে তাড়া করে, আর তোমরাও ওদের ডাকাত ভাবো। গুলির আওয়াজ শুনে ওই বৃদ্ধ তোমাদের দিকে যাওয়া শুরু করে, কারণ ও জানত যে এই সময়ে পুলিশ গুলি ছোড়ে আকাশে, আর ওইটা শুনে তোমরা এদিকে আসলে ওই ব্যক্তি তোমাদের ওর আস্তানায় নিয়ে গিয়ে তার জিনদের সাহায্যে বলি দেবে। তবে তোমাদের তিনজনের ভাগ্য ভালো ছিল, তাই তোমরা উল্টো দিকে গিয়ে বেঁচে গেছো, কিন্তু তোমাদের সরল বন্ধুগুলো ওই বৃদ্ধ লোকটিকে বিশ্বাস করে ওর সাথে যায় এবং প্রাণ হারায়, এবং সে তার জিনদের সাহায্যে ওদের দেহ যার যার বাসায় রেখে আসে। তোমাদের ওই দিন সকালেই শেষ করে দিত, কিন্তু পুলিশ থাকায় পারেনি। তবে এখন আর ভয় নেই, ওকে গ্রেফতার করা হয়েছে এবং সে এখন জেলে আটক। কিছুদিন পর হয়তো ফাঁসির রায় কার্যকর হবে। তোমরা ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো, আজ আসি, বলে দারোগা বিদায় নিলেন। উনি যাবার পর আমি ভাবলাম, এই জন্যই সেদিন লোকটা আমাদের থাপ্পড় মেরেছিল, গালবন্ধ করেছিল, কারণ আমরা তার শিকার হতে পারিনি। মনটা কান্নায় ভেঙে পড়ে, আর তখনই মনে পড়ল, যদি মায়ের কথা শুনে আমরা ট্যুরটা বাদ দিতাম, তাহলে হয়তো আমার বন্ধুরা আজ আমার সাথেই থাকত, আমি ওদের হারাতাম না। এই বলে ভাইয়া তার চোখের পানি মুছে ঘটনাটা শেষ করে। এই ছিল আমার ভাইয়ার সাথে ঘটে যাওয়া এক সুভাগ সত্য ঘটনা। আশা করছি ঘটনাটি আপনি পড়ে শোনাবেন, অনেক খুশি হব, আর এটাও আশা করছি ঘটনাটি আপনার এবং শ্রোতা বন্ধুদের ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার আসব নতুন কোন সত্য ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভূত ডট কম এর সাথে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভূত ডট কম চিরকাল থাকুক আমাদের মাঝে। আল্লাহ হাফেজ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করব সাবস্ক্রাইব করে নিতে, এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভূত ডট কম এর সকল শ্রোতা বন্ধুদেরকে আমার সালাম জ্ঞাপন করছি। আমি রায়হান, বগুড়া নিবাসী, বর্তমানে কর্মসূত্রে পটুয়াখালীতে পোস্টিং। আমি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছি। ভূত এফএম এবং ভূত ডট কম এর শুরু থেকেই আমি ছিলাম, আছি এবং থাকব। আমি আমার এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি। ভালো লাগলে রাসেল ভাইকে পড়ে শোনানোর অনুরোধ করছি। প্রথমবার লিখছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। ঘটনা এক, সন 1996-97। তখন আমরা বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় থাকি। যে বাসায় উঠি সেই বাসাটি আই শেপের বিল্ডিং। এক পাশ দিয়ে হোটেলের মতো লম্বা করিডোর, আর তার পাশ দিয়ে তিনটি ফ্ল্যাটের গেট। বাসাটি চারতলা বিশিষ্ট। আমরা নিচতলার একেবারে শেষ ফ্ল্যাটে উঠি। উল্লেখ, নিচতলার করিডোরের অপর অংশটি ছিল ব্যালকানির মতো অর্ধেক দেয়াল, ওপরের অর্ধেক গ্রিল দেয়া, আর করিডোরের শেষ মাথায় আমাদের ফ্ল্যাট। তখন আমি ক্লাস 7 বা 8 পড়ছি। আমরা 5 ভাই বোন মা বাবা, এই 7 জনের ফ্যামিলি দুই রুমের বাসায় থাকতাম। বাসায় ওঠার পর কোনো সমস্যা ছিল না বাসায়। নিচের ফ্লোরে তখন তিনটি ফ্ল্যাটের শেষ ফ্ল্যাটে আমরা, মাঝের ফ্ল্যাট ফাঁকা এবং প্রথম ফ্ল্যাটটি একটি ঔষধ কোম্পানির গোডাউন হিসেবে দেয়া হয়েছে। ঘটনায় আসা যাক, বাসায় ওঠার কিছুদিন পর রাতে কেউ বাইরে খুব জোরে ইট মারত। তো যেহেতু বাসার বাইরে আমরা ততটা খেয়াল করতাম না, আস্তে আস্তে জিনিসটা খেয়াল করা এবং বোঝার চেষ্টা করা শুরু করলাম। কেননা বাইরে গ্রিল পেরিয়ে স্কুল বিল্ডিং, স্কুলের ঘর আর আমাদের বাসার মাঝে একটা ছোট ড্রেন আছে, কোনো দেয়াল নেই, ভাবলাম ওইখানে কেন রাতে কেউ আসবে, আর যদি আসেই তবে গ্রিলে ইট মেরে লাভ কি? এমন না যে ইট মারতেই থাকতো, প্রতিদিন একটা করে ইট মারত। তো কয়েকদিন হবার পর আমি মাঝের চিকন গলিতে ঢুকে দেখতে পাই যে আমাদের ওই অংশে কি আছে, কে প্রতিদিন ইট মারে, কি কারণে ইট আসছে। আশ্চর্যের বিষয়, ওই অংশে প্রতিদিন ইট মারলেও বাস্তবে বাসা আর স্কুলের মাঝে কোনো ইট পড়ে নেই। এবং এটা দেখে আমি আম্মুকে জানাই, আম্মু বলেন চলে এসো। এই ঘটনার পর ইট মারা বন্ধ হয়নি, যেটা হয়েছে সেটা হলো শক্তি বৃদ্ধি পেয়েছে, কেউ যেন প্রচন্ড শক্তিতে গ্রিলের ওপরে ইট মারতে থাকত। আমরা সবাই ভয় পেলেও পরে আমি সবাইকে বলি, যা হচ্ছে হোক, বাইরে হচ্ছে, ইগনোর করো। এবং কিছুদিন এরকম ঘটনা চলার পর হঠাৎ ইট মারা বন্ধ হয়ে গেল। আমরা মনে করলাম যাক সব ঠিক হয়ে গেছে, কিন্তু হঠাৎ একদিন রাতে আমাদের গেটে জোরে জোরে কেউ লাথি মারে। আমি দৌড়ে গেট খুলি দেখার জন্য, কিন্তু পুরো করিডর শূন্য। একটা জিনিস বলা হয়নি, এই বাড়ির নিচতলায় সকল জানালা দরজা লোহার শিক দিয়ে তৈরি, যেমন সবাই বাইরের গেটে ব্যবহার করে আর কি। এবং মেইন গেট রাত 10:30 পরে বন্ধ করে দিলে পুরো বাড়ি পুরোপুরি সিলড বলা যায়। প্রথমে এক দুই দিন পর পর এই লাথি পড়ত, ধীরে ধীরে সেটা রেগুলার হলো, আর আমরা খেয়াল করলাম যে রাত 12:00 মধ্যেই কেউ একজন লাথিটা মারে, মোটামুটি 11:55 থেকে 12:00। প্রতিবারই আমরা চেষ্টা করতাম দ্রুত দরজা খুলে দেখার জন্য এবং ধরার জন্য কে এই কাজটি করছে, কিভাবে করছে, কেন করছে। এমনও হয়েছে আমি দরজার পাশে দাঁড়িয়ে থেকেছি যে লাথি মারলেই সঙ্গে সঙ্গে গেট খুলেছি, কিন্তু কেউ নেই। আমাদের কারো মাথাতেই কোনো অপার্থিব, অলৌকিক বা আধ্যাত্মিক বিষয়টা যে হতে পারে মনে হয়নি। বিরক্ত হয়ে আমি তাকে পাকড়াও করার সিদ্ধান্ত নিলাম, দরজা খুলে রেখে আলতো করে ভিড়িয়ে রাখলাম। বাইরে যে আসবে সে বুঝতে পারবে না, আমি একটা লোহার পাইপ নিয়ে বসেছিলাম। প্রথম দিন এই টোপ কাজ করেনি, কিন্তু দ্বিতীয় দিন তাকে আমরা জানলাম। ঘটনার 15 মিনিট আগে থেকেই পাইপ নিয়ে বসে আছি আর ঘড়ি দেখছি। আমি বসেছি একেবারে দরজা বরাবর, যাতে লাথি মারলে দরজা সরে যাবে এবং আমি তাকে মুহূর্তেই দেখতে পাব। সময় মতো সে প্রচণ্ড জোরে লাথি মারল, যা লোহার দরজাকে পাশের দেয়ালে মুহূর্তেই আঘাত করিয়ে দিল, আর আমার শিঁড় দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। পায়ের সমস্ত শক্তি যেন উধাও হয়ে শিরশিরে একটা অনুভূতি, যেটা আমাকে বসে পড়তে বাধ্য করল। আমি মনে হচ্ছে আর দাঁড়িয়ে থাকতে পারবো না, সেখানে কেউ ছিল না। এই না থাকার সত্যটা যে কতখানি ভয়ঙ্কর অনুভূতি দিতে পারে আমি সেদিন জেনেছিলাম। এটা সাউথের কোনো ফিল্ম নয় যে হিরো লাথি মারার 15 মিনিট পরে উদয় হয় এবং সবাই তাকে দেখতে পায়। তাকে দেখা যাবে না, কিন্তু সে আছে। পরের দিন আমরা অপেক্ষায় ছিলাম, জানি কিছু করতে পারবো না, কিন্তু লাথি তো যার মারার সে মারবেই। সে আসেনি, তারপর আর কেউ কোনোদিন লাথি মারেনি। ঘটনা দুই। এই ঘটনাটাও আমাদের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। বলে রাখা দরকার, এই বাড়িতে আমরা প্রায় 5 বছর ছিলাম। প্রথমেই বাসার বর্ণনা দিয়ে নিচ্ছি, এই বাসাটি একটি টিন শেড, ইংরেজি এল শেপড বাসা। 3 রুম, ছোট বারান্দা এবং উঠোন, এক পাশে 2টো ঘর, অন্য পাশে 1টা ঘর। ঘটনার কেন্দ্র এই ঘরকে ঘিরে। এই বাসায় ওঠার পর সাধারণত এই ঘর তেমন একটা ব্যবহার হতো না, যদিও ঘরে চৌকি রাখা ছিল, তবে ঘরে মিটসেফ ও রান্নার সামগ্রী থাকত বেশি। শুধুমাত্র বাসায় মেহমান আসলে তখন এই ঘর ব্যবহার করা হতো। এই ঘরে ঢুকতেই ডান পাশে একটা জানালা, আসলে জানালা বলা ভুল হবে, একটা ভেন্টিলেশনের জন্য জায়গা, একটু উঁচুতে তৈরি করা। এই ঘরে ঢুকলেই একটা অনুভূতি হতো, সেটা হচ্ছে এই ভেন্টিলেটরের নিচে কেউ যেন দাঁড়িয়ে আছে। প্রথমে আমি এই ঘরে রাত কাটাই, যেদিন পরীক্ষার উদ্দেশ্যে রাতে পড়ব বলে। রাতে পড়তে পড়তে বারবার আমার মনে হচ্ছিল ওইখানে কেউ দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে। আমি বারবার ওই দিকে তাকিয়েছিলাম, দেখি কেউ নেই। কিছুক্ষণ পর মনে হল কেউ ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আমি চমকে পেছনে ফিরে দেখি কেউ নেই। অস্বস্তি নিয়েই পড়াশোনা শুরু করতে লাগলাম। এরপর পড়া শেষ করে লাইট অফ করে ঘুমিয়ে পড়লাম। তন্দ্রামতো এসেছে, হঠাৎ মনে হল কেউ আমার উপরে ঝুঁকে আছে। একেবারে আমার মুখের ওপর নিঃশ্বাস ফেলছে। আমি চোখ খুলে তাকালাম, লাইট জ্বালিয়ে দেখলাম এবং ফিল করলাম ওই ভেন্টিলেটরের নিচে কেউ দাঁড়িয়ে আছে। ওই ঘরে যখনই থাকতাম তখনই আমার এই একই রকম অনুভূতি হতো। আমি কাউকে এই ঘটনা বলিনি। মজার ব্যাপার হচ্ছে, আমাদের পরিবারের যে কেউ ওই ঘরে একবার থেকেছে সে পরবর্তীতে আর থাকতে চায়নি। এমনকি আমার বাবা যখন থাকতেন তখন তাকে বোবায় ধরত। যেদিন বাবা ওই ঘরে থাকতেন সেদিন আম্মা এবং আমি দুজনেই সজাগ থাকতাম যাতে আব্বাকে জাগিয়ে দিতে পারি। আবার আম্মাও কখনো কিছু বলেননি। ঘটনা তিন। এরপর আমরা তিনতলা বাসার নিচতলার ফ্ল্যাটে উঠি। আগে এই বাসাটি কোচিং সেন্টার হিসেবে ব্যবহার করা হতো, অর্থাৎ রাতে কেউ থাকত না। এই বাসায় কিছু অদ্ভুত ব্যাপার ঘটেছিল প্রথম দিন থেকেই। আমরা যেদিন এই বাসায় উঠলাম ডাইনিং রুমটা ছিল ওপেন, অর্থাৎ ডাইনিং এর ওই পাশে দেয়াল ছিল না, গ্রিল দেয়া ছিল, বড় পর্দা পুরো গ্রিলটাকে ঢেকে রেখেছিল। মিডসেপটি আব্বা নিজে বানিয়েছিলেন, এটি লোহার তৈরি, অত্যন্ত ভারী এবং ভেতরে মজবুত কাঠ দিয়ে তাকগুলো তৈরি করা। 5 ফিট উচ্চতার হবে সেটি, দুজন ছাড়া কেউ এটাকে নড়াতে পারে না। প্রথম দিন রাতে সবাই যখন ঘুমাতে যাব হঠাৎ করে মিডসেপ সরানোর আওয়াজ আসল। আমি এবং আম্মা দুজনে গিয়ে দেখি মিডসেপটা একটু সরে দেয়ালের দিকে বাঁকা হয়ে আছে। এটাকে নতুন করে সেট করা আমাদের পক্ষে সম্ভব না, কারণ এটা নড়ানো সম্ভব না। সকালে আব্বাকে বলে আবার সেট করা হলো। বলে রাখা ভালো, আব্বা একবার ঘুমিয়ে পড়লে তার পাশে বোমা ফাটালেও ঘুম ভাঙে না। পরের দিন মিডসেফ সেট করার পর আবার রাতে একই ঘটনা। এখানে আর একটা বিষয় দেখা গেল, রাতে ডাইনিং এ একটা কালো বেড়াল ঘুরে বেড়ায়। তো বিষয়টি অনুমান করে আমরা মিডসেফটি সরিয়ে পাশে রাখার সিদ্ধান্ত নিলাম। এখন সমস্যা একটা দেখা দিল, বাথরুমের পানি পরিষ্কার কিন্তু বালতিতে 2 মিনিটের মধ্যে ছোট ছোট একরকম পোকা কিলবিল করতে লাগলো। আমরা প্রথম দিন দেখে পরের দিন বাড়িওয়ালাকে জানালাম যেন পানির ট্যাঙ্ক পরিষ্কার করা হয়। সে হেসেই উড়িয়ে দিল, বলল পানি ঠিকই আছে। পরের দিনও একই অবস্থা। তখন আব্বা আম্মা বাড়িওয়ালার সাথে কথা বলেন এবং তারা তাদের বাথরুমের পানি দেখান। কোনো সমস্যা নেই, একদম পরিষ্কার পানি। তখন তাকে আমরা আমাদের বাসায় নিয়ে আসি এবং দেখাই। উনি কোনো সমাধান দিতে পারেননি। এই বাসায় আমাদের 1 মাস থাকতে হয়েছিল অ্যাডভান্সের কারণে। এরপর আমরা বাসাটি ছেড়ে দেই। এই ছিল আমার এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। লেখার সময় আমরা আরেকটু সতর্ক হয়ে লিখলে আসলে সবার জন্যই মঙ্গল, আমার মনে হয় তাই। আপনি যদি পরবর্তীতে আমাদের ঘটনা পাঠান বিষয়টি অবশ্যই অবশ্যই একটু দেখবেন প্লিজ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলুন পরের ঘটনায় যাই।
Spirit, be here with me. Get to me.
Boot.com. The fear returns with Russell.
সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব ইমেইলের পরে। এবার সরাসরি চলে যাব অডিও ক্লিপে। আমরা অডিও ক্লিপের ব্যাপারে অনেক বেশি এখন সচেতন এবং আমরা চেষ্টা করছি আপনাদের সামনে ভালো ভালো ঘটনাগুলো নিয়ে আসতে। কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই আমাদের জানাবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। রাসেল ভাই, প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাসেল ভাই, ঘটনাটা সৌদি আরবের পাহাড়ের, আমার সাথে ঘটা। যাই হোক, প্রথমে পরিচয় পর্ব শেষ করি। আমার নাম মোহাম্মদ লিমন, জালুকাঠি জেলা কাঠালিয়া থানা। আমি সৌদি আরব আসি 2022 মে মাসে, প্রায় আপনার 1-1.5 বছরের মতো হয়ে যায়। তা আমি যখন ফার্স্ট টাইম সৌদি আরব আসি, আসার পরে আমার একটা কাজের মিল হয় একটা সাপ্লাই কোম্পানিতে। কোম্পানিটা ভালো, সাপ্লাই কোম্পানিতে আপনার কনস্ট্রাকশনের কাজটা বিডিজের আমাদের, আমরা সাপ্লাই লোক ছিলাম 100-150 এরকমের, 150 জনের মধ্যে ছিলাম। তো ভাই রিয়াদ থেকে আমাদের বাসা ছিল আপনার রিয়াদ থেকে প্রায় 50-60 কিলোমিটার দূরে, জায়গাটার নাম আল মুজামিয়া। তো মুজামিয়া আমরা থাকতাম, এইখান থেকে আমাদের যে জায়গায় কাজ আর কি, সেখানে বাসে করে যেতে 40-50 মিনিটের মতো সময় লাগত। আমাদের সাইডটা ছিল আপনার পাহাড়ের ভিতরে, একটু মরুভূমি পাড়াইয়া তারপরে পাহাড়, সেই পাহাড়ের ভিতরে ছিল। এবং আপনার ওই পাহাড় আর মরুভূমি ভাই, আপনার যত দূর চোখ যায় সব মরুভূমি। সেই মরুভূমি আমি যতদূর শুনছি যে আপনার সৌদি গভর্নমেন্ট অনেক বড় বড় প্রজেক্ট নিচ্ছে, আপনার স্টেডিয়াম হবে 4-5টার মতো, তারপরে গলফ ক্লাব, ওয়াটার সুইমিং পুল, সুইমিং পুল, মার্কেট, বিভিন্ন রকমের আর কি। তো তার ভিতরে ব্রিজ ছিল, ব্রিজটা লম্বা ছিল আপনার 2 কিলোমিটার মতো, হ্যাঁ 2 কিলোমিটার হবে, আপনার পিলার ছিল 14টার মতো। তো ভাই আমার সাথে ঘটনাটা ঘটে, আমি যখন আপনার ডিউটি শুরু করি তা 4 মাস পরে, ডিউটি শুরু 4 মাস পরে ঘটনাটা ঘটে। তো 4 মাস পরে হঠাৎ করে একদিন আমার ফরম্যান বলতেছে, লিমন তোর আজকে নাইট করতে হবে। 4 মাসের ভিতরে কিন্তু আসলে আমি একদিনও নাইট করি না, নাইট করতে হবে ওই পাহাড়ের ভিতরে। তো নাইট করতে ভালো কথা, আমি বললাম যে আমি তো নাইটে কোনো কাজ করি না, আমি জানি না নাইটে কেমন কি, আমি পারবো না হয়তো। ও বলতেছে যে না সমস্যা নেই পারবি, কাজ কাম তেমন একটা বেশি না, তোর শুধু ওই 10-11টা পর্যন্ত কাজ করার পরে ঘুমাই থাকে সবাই, এই আর কি, তো রাতে খাবার পাবি, সমস্যা কি, রাত্রে হাজিরাও দিবে, একদিনের হাজিরা দিবে। চিন্তা করলাম যেহেতু সৌদি আরব আইসি কাজ করার জন্যই তো আসছি, নাইট একদিন করে দেই, নাইট কিরকম লাগে। তো ভাই জায়গাটা এমন, ব্রিজটা হইতেছে 2টা পাহাড়, দুই পাশে 2 পাহাড়, পাহাড় ভিতর থেকে কাইরে, মাঝখান থেকে পাহাড় কাইরে, তার ভিতর দিয়ে ব্রিজ নিতেছে। ব্রিজের আপনার পিলার হবে, এক একটা পিলারের উচ্চতা আপনার 190 মিটার, হাইয়েস্ট একটা পিলারের উচ্চতা ছিল 115 মিটার, 115 মিটার ছিল একটা পিলারের উচ্চতা, 10 নম্বর পিলার। এছাড়া আপনার 90 মিটার, 80 মিটার, 85 মিটার, 70 এরকম ছিল সব। তো আমাদের কাজটা ছিল নাইডের, আমরা আপনার শাটারিং করব আর কি পিলারের, শাটারিং ভাই বুঝতে পারছেন হয়তো, এরকমের অনেকে আছে বুঝতে পারবে, শাটারিং আপনার পিলারের পাশ দিয়ে যে কার দিয়ে যে আপনার সিস্টেম করে উঠায় না আপনার, তারপরে যে ঢালাই দেয় সেটা আর কি। তো আমরা শাটারিং করতেছি, ভালো কথা, আমরা 3 জন আসছিলাম, আরো কোম্পানির আসলে কিছু প্রায় 10-12 জনের মতো, 2টা পিলারের লোক ছিল শুধু, আর তো সব চলে গেছে আর কি, ছুটি যে আমাদের 5টা, তো সব চলে গেছে, আমাদের নাইট শুরু হয়ে গেছে 5টার পর থেকে, তখন বাজে রাত 8টার মতো, খাবার আইসে, রাত্রে খাবার নিয়ে আইসে। আর আমরা সবাই পিলারের উপরে, আমাদের পাশে আপনার মোবাইল ক্রেন ছিল, সরি টাওয়ার ক্রেন, টাওয়ার ক্রেনের মাধ্যমে আমরা জিনিসপত্র উপরে উঠাইতাম, তারপরে আমরা উপরে উঠতাম, নিচে নামতাম, অত উপরে ক্রেন চালু ছিল। তো তারপরে খাবার আসছে, খাবার টাবার খাওয়া দাওয়া করে 1.5 ঘন্টা রেস্ট করে আপনার কাজ যোগ দিলাম, আবার কাজ শেষ করলাম, তখন বাজে রাত 11:20-25 এরকম। তো ভাই আপনার মরুভূমি এলাকা, তো মরুভূমির ভিতরে কোনো লাইট নেই, কোনো আলো ছিল না, একমাত্র আকাশের যেটু আলো পড়তো নিবু নিবু এই পর্যন্তই, তখন আপনার অন্ধকার রাত আর কি, অমাবস্যার পরে যে অন্ধকার একটা রাতের মতো আসে সেটা, পূর্ণিমার রাত ছিল না, যে আলো ছিল তা না। তো রাসেল ভাই তারপরে কাজটা শেষ করার পরে পানি টানি খাওয়া দাওয়া কইরা, আপনার পিলারের চারপাশে আপনার কাঠ দিয়ে বান্ডরি দেওয়া থাকে, এর ভিতরে আপনার জিনিসপত্র থাকে, লোকজন বসে রেস্ট করে আর কি, এক পিলার থেকে আরেক পিলারে আর কি, সরি এক পিলার ঢালাই শেষ করে আর এক পিলারের উপরে ওঠার জন্য এক একটা আর কি খেসব কাঠ দিয়ে সিস্টেম করা থাকতো। তো আমরা ওর ভিতরে বসে রয়েছি, কাজটা শেষ করে তারপর শাটারিং শেষ করে আমরা বসে রয়েছি। 11:30 মতো বাজে, তখন আপনার 45 বাজে, সরি 11:45 মতো বাজে। তখন আমি কি করছি, কানে হেডফোন দিয়ে আমি গান শুনতেছি। তো বেশিরভাগ মানুষই ঘুমিয়ে গেছে, কেউ নাটক দেখতেছে। আমার সাথে একজন ছিল ব্রাহ্মণবাড়িয়ার, ওই ফোন টিপতেছে আর কি। তো হঠাৎ করে আমি পাহাড়ের দিক নজর পড়লো, তখন 11:45 বাজে রাসেল ভাই। হঠাৎ করে আমার নজর পড়ার পরে আমি দেখতেছি রাসেল ভাই, আমি কি বলবো রাসেল ভাই, আমি আমার সাথে যে এরকম হবে আমি কখনো কল্পনা করি না। আমি টোটালি প্রস্তুত ছিলাম না যে আমার সাথে এরকম ঘটবে বাসায় বিষয়ে কিছু। আমি এমনি একটু ভীত টাইপের। তারপরে আমি পাহাড়ের দিকে যখন তাকাইলাম, তখন দেখলাম যে তিনজন লোক, আমি স্পষ্ট দেখতেছি যে তিনজন লোক, তিনজন ব্যক্তি হবে, যে কোনো মানুষ বা অন্য কিছু, আমি তিনজন স্পষ্ট দেখতেছি। ইভেন আপনার ব্রিজ থেকে পাহাড়ের দূরত্ব কম করে হলো তো 50 মিটারের মতো, 50 কি 100 মিটার, 100 মিনিমাম কম করে হলে 100 মিটার হবে এত দূর। তো আমি স্পষ্ট দেখতে পারতেছি যে তিনজন লোক বসে দিচ্ছে। তো রাসেল ভাই আমি এরকম একটানা 1 থেকে 1.5 মিনিটের মতো তাকায় আছি, কোনো কিছু না। পরে আমি হামাগুড়ি দিলাম নিচে নুইয়ে, যে আপনার ওই ব্রাহ্মণবাড়ির ছেলেটা, ওরে ডাকলাম যে লিটন এদিকে আয় দেখে যাকি। আসলো, আসার পরে রাসেল ভাই আমি বললাম যে পাহাড়ের দিক তাকা, ও তাকায় এত অবাক, ও সেম জিনিস দেখতে পাইতেছে, তিনজন লোক বসে রয়েছে। আমরা কিন্তু রাসেল ভাই পিছন দেখতেছি, সামনে দেখতেছি না, ওদের সামনে। ইভেন ওরা সামনে এমন ভাবে বসে রয়েছে মরুভূমির দিক তাকায় বসে রয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা ওর পিছন দেখতেছি, সামনে দেখতে পাইতেছি না যে এদের ফেস কিরকমের। তারপর ফেস দেখলাম, রাসেল ভাই কি বলবো ভাই আমি, আচ্ছা যাই হোক ঘটনা বলি। তারপরে আপনার ও দেখে, লিটন দেখে হতভম্ব হয়ে গেছে, একটা চিৎকারের মধ্যে দিয়ে, এটা কি এরকম একটা কিছু বলছে, ও মা এটা কি। তো বলার পরে পাশে যারা মুরব্বী টাইপের ছিল, মুরব্বীগণ, তারপরে চাচা, বড় ভাই, যারা সিনিয়র যারা আর কি, তারা শুয়ে রয়েছে। তো তারা কিছু লোকজন উঠেছে, কি হয়েছে কি হয়েছে, কি কর, কি দেখছিস বা কি কি হয়েছে, কে পুরে টুরে গেছে নিয়ে এত উপর দিকে দৌড়ে আসছে। আয়া দেখতেছে ওরকম, আমরা পাহাড়ের দিকে তাকাইছি, ওরাও পাহাড়ের দিকে তাকাইছে, সাইত ওরাও দেখছে সেম কাহিনী দেখে। এক একজন কানে কানে বলতেছে যে সবে নুয়ে যা, কেউ কোনো কথা কইছ না, এদের মতো এরা থাক, আমাদের মতো আমরা থাই, কেউ সৌদি আরব জিন পরে দেশে বেশি, হয়তো ওইরকম কিছু একটা হইবে, ঠিক আছে। আর তাদের পোশাক ছিল সম্পূর্ণ সাদা রাসেল ভাই। তিনজন লোক বসে রয়েছিল, এক একজনের ভিতরে কম্পিউটার 1 থেকে 2 হাতের মতো গ্যাপ ছিল। তারপর এক একটা লোক গ্যাপ রেখে বসছে, তিনজন লোক ছিল আমি 100% শিওর, এবং আমি স্পষ্ট দেখছি রাসেল ভাই তিনজন সাদা কাপড় পরা তারা। তো রাসেল ভাই এরকম দেখার পরে আমি এপেশে আসলাম, এপেশে এসে আমি পানি খাইতেছি আর কি, আমার কলিজা শুকিয়ে গেছে রাসেল ভাই, টোটালি কথা, আমার কলিজা শুকিয়ে গেছে। পরে আমি পানি খাইতেছি, এর ভিতরে আমার ডাক দিচ্ছে, দেখে যা। আমি যাই দেখি একজন উঠে দাঁড়াইছে। তো তিনজনের ভিতরে তৃতীয় ব্যক্তি, প্রথম দ্বিতীয় তৃতীয় ব্যক্তি উঠে দাঁড়াইছে। আমি রাসেল ভাই দেখলাম কি, তার ওই পাহাড় থেকে সে আকাশ শুয়ে লাইছে এত বড় লম্বা। আমি আমার জীবনে আমি শুধু শুনছি যে আগের কালের লোক এত বড় ছিল, এরকমের ছিল, তারা অনেক লম্বা ছিল, আমি শুনছি, কিন্তু আমার জীবনে আমি এ পর্যন্ত দেখি নাই। সৌদি আরব এসে আমি এটা দেখবো, আমি আমার জীবনে আমি কল্পনাও করি না যে এই সমস্ত কিছু আমার সামনে পড়বে বাসায় বসে। তো তারপর আমি দেখে ভাই অবাক হয়ে গেছি, টোটালি অবাক, যে কি এরা, সবাই তো হতবাক হয়ে গেছে, এই আমাদের পিলার থেকে পাশের পিলার ডাকাডাই করতেছে, এই দেখ ওইটা কি, ওই পাহাড়ে কি চাই দেখ, অমুক ওই চাই দেখ পাহাড়ে কি, ওটা কি দেখ, পরি 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 জিন জিন এরকম করতেছে। তো একজন মুরব্বী ছিল বয়স্কটা, তার বয়স হবে মিনিমাম 65 এরকম, হ্যাঁ 65 মতো। তো আমাদের সাথে কাজ করতো আর কি, কোম্পানির লোক ছিল, ফোরম্যান বাঙালি। তোমার কিছু পাকিস্তানি আসছিল, তারা আবার ভিডিও করতেছে, ঠিক আছে, ভিডিও করতেছে এরকম আর কি। তো ওরা আর কি টের পায় না, বা ওরা আর কি দেখতে পায় না হয়তো আমাদের কিছু একটা। তো যখন ওই আমাদের পিলার থেকে ওই পাশের পিলার ডাকাডাই করতেছে, তখন মুরব্বী বলতেছে যে আর কি, মুরব্বী ছিল যে, তোরা ডাকাডাই করিস না, ক্ষতি হয়ে যাবে, তোরা আসতে বইয়া থাক, ওদের মতো থাকতে দে, তোকে তো কোনো ক্ষতি করে না, তোরা দেখছো বাসিস। এই কথা মুরব্বী বলার দুই থেকে তিন মিনিট পরে যে উপরে উঠে দাঁড়াইছে সে এদিকে আমাদের দিক তাকাইছে ব্রিজের দিকে। রাসেল ভাই, তার ফেস, তার কি চেহারা রাসেল ভাই, কি বলবো আমি, আমার ভাই সমস্ত শরীরের পশম দাঁড়াই গেছে রাসেল ভাই। তখন দেখি এখন এই মুহূর্তে আমি যখন কথাটা রেকর্ড করতেছি তখন তার ফেসটা সম্পূর্ণরূপে আপনার সরি তার ফেস ছিল সম্পূর্ণরূপে গন্ডার আছে, সেম গন্ডারের মতো। ইভেন তার চুল এত লম্বা রাসেল ভাই, অত বড় পাহাড়, ওই পাহাড় থেকে আমার মনে হয় যে নিচ পর্যন্ত চুল পাইয়ে গেছে, বাতাসে উঠতেছে, বাতাসটা আসতেছে আমাদের দিকে কিন্তু তার চুল উঠতেছে বিপরীত দিকে, বাতাসের বিপরীতে উঠতেছে, অনেক বড় চুল, লম্বা। তার ফেসটা ভাই সম্পূর্ণরূপে গন্ডারের মতো, ইভেন তার চোখ সম্পূর্ণরূপে কালো, বিশাল বিশাল চোখ, তার গন্ডারের মতো ওই রকমের আর কি আপনার ফেসের কাটিং, আর ফেস সম্পূর্ণ লাল হয়ে রয়েছে, আগুনের মতো জ্বলতেছে আর কি। এই আমরা দেখা এই সিচুয়েশনে আমাদের অবস্থা সবারই খারাপ হয়ে গেছে, সাথে সাথে আমরা নুয়ে গেলাম। চাচা বললো সব নুয়ে যা, নাইলে তোদের সমস্যা হবে এখন রাত্রিবেলা। পরে আমরা সবাই নুয়া আল্লাহ আল্লাহ করতেছি, দোয়া কেরাত করতেছি। তারপরে নিচ থেকে আপনার এই ক্রেনের ড্রাইভার বললো যে সব নিচে নাম, সব নিচে নামলাম আমরা ক্রেন দিয়ে। আমার পরে স্টোরের সামনে গেলাম, স্টোরের সামনে আমি যখন হাইডে হাইডে যাইতেছি তখন আমি পাহাড়ের দিক তাকাইছি, তখনও যেতে তারা আছে, সে তখন আমাদের দিক তাকাই আছে, আমাদের কোনো কিছু বলে নাই বা কোনো ইশারা দেয় নাই, কোনো ক্ষতি করে নাই, তাকাই আছে শুধু। আর দুই ব্যক্তি যে মরুভূমির দিক তাকাইছিল তারা ওদিকেই তাকাই আছে, শুধু ওই এক ব্যক্তি আমাদের দিক তাকাই আছে। তো রাসেল ভাই, তারপরে স্টোরের সামনে গেলাম, স্টোরের সামনে গাড়ি ফোন দিলাম, গাড়ি আসলো ওই রাত্রে বারোটা পর্যন্ত, বার তখন বাজে আপনার বারোটা, বারোটা সাড়ে বারোটার মতো বাজে, গাড়ি আসলো অত রাত্রে মরুভূমির ভিতর দিয়ে। গাড়িতে করে আমরা রুমে গেলাম, রুমে যাই আমি হাত পা ধুয়ে, হাত মুখ ধুয়ে, খাওয়া দাওয়ার কিছু করলাম না, শুয়ে পড়লাম। তো রাসেল ভাই ওই যে শুইছি ওই সময় আমি এক সপ্তাহের মতো ছিলাম বিছানায় জ্বর আর বমি, শুধু আমি না, আমার সাথে ওই যে ব্রাহ্মণ বাড়ির ছেলেটা আরো একটা ছেলে, তিনজন ছেলে সেম বয়সের, এরা আপনার একই রোগে আক্রান্ত, জ্বর আর বমি, আর কোনো কথা নেই। তো ভাই এদেশে তো কবিরাজের কোনো সিস্টেম নাই, আপনার এদেশে তাবিজ তোমার কিছুই বিশ্বাস করে না সৌদিরা, শুধু পানি পড়া আর সুরা কোরআনের আয়াত দিয়ে বাস। তারপরে ওই যে মুরব্বী যে ছিল চাচা, তো সে দুই তিন দিন যাওয়ার পরে জুমার দিন একদিন বলতেছে যে মসজিদ ইমামের সাথে আলাপ করতে হবে, দেখতে হবে কি কাহিনী, হয়তো এরকম কিছু একটা হয়েছে। তো দুই দিন আমরা বিছানায় ছিলাম, তারপরে চাচা নামাজ পড়তে গেল, আমরা যাইতে পারলাম না। চাচা ইমামের সাথে আলাপ করলো, ইমাম বললো যে আজকে মাগরিবের পরে আমি আসবো না, ওদের তিনজনে নিয়ে আস, ইমাম ছিল সৌদি। তো তারপরে আমাদের নিয়ে গেল, আমরা গেলাম, যাওয়ার পরে রাসেল ভাই জিজ্ঞেস করছে যে কি হইলো, তোদের সাথে কি হয়েছে আমার খুলে বল। পরে বললাম যে এইভাবে দেখলাম কোনো, আমরা কোনো কিছু বলি না কিন্তু আমাদের শুধু তাকায় আছে, কিন্তু তারপর থেকে আমাদের জ্বর, তিনও জ্বর আর বমি। পরে ও বলতেছে ঠিক আছে আমি তোদের পানি পরে দিতেছি, জমজমের পানি দিতেছি, আমি জমজমের পানি দিতেছি, এই পানি খা, আর তোমাদের কিছু দোয়া শিখাই দিতেছি, দোয়া পড়তে থাক, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তারপর আসলে সে পানি নিয়ে বাসায় আসলাম, পানি খাইলাম, তারপর মোটামুটি আর কি বমি গেছে কিন্তু জ্বর যাইতেছে না, আলহামদুলিল্লাহ সুস্থ বোধ করতেছি, 100% এর ভিতরে 70% এর মতো সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, শুধু ডিউটিতে যাইতেছি না, কারণ ডিউটিতে যাইতেছি না এই কারণে একদিন ডিউটি করে তারপর আর এক সপ্তাহ শুয়ে থাকবো বা এই বিদেশের বাড়ি, এই ভয়ে যাইতেছি না আর ওদিকের ওই পাহাড়। তারপরে আমার ফোন দিলাম একদিন দেশে, তাম্মার বিষয়টা বললাম কইলা, তাম্মা বলতেছে তারা আমি একজনের সাথে আলাপ করে তোর বিষয়টা জানাবো। ঠিক আছে, তাম্মা কবিরাজের সাথে আলাপ করলো। কবিরাজ আমার নাম ঠিকানা দিয়ে রাত্রে জিন হাজির করছিল, তো ওদের সাথে নাকি কথা বলছে। তো ওরা বলতেছে যে আমরা তো কোনো ক্ষতি করি না ওদের, ওরা যাই করুক, ওরা ওদের মতো ছিল, আমরা আমাদের মতো ছিলাম। ওরা কেন লোকজন ডাইকা আমাদের দেখাইলো? ওরা তিনজনই সমস্যাটা করছে। তোরা তিনজন দেখছিস, দেখ আমরা তোদের কোনো ক্ষতি করি না, দেখছিস বাস, একবার দেখার পর আর দ্বিতীয়বার চাকার দরকার আছে কিছু? তোরা তোদের মতো, আমরা আমার মতো, সব লোকজন জড়ো করে আমাদের দেখাইলো কেন? আর কি বিশেষ করে ওরা ছিল একজন পরি, দুইজন জিন, দুই আর কি তিন ভাই বোন বসা ছিল। যে লম্বা চুলালা যেটা দাঁড়াইছিল ওইটা ছিল আপনার পরি আর কি। আমরা অরিজিনাল ওর ফেসটা দেখতে পারি না, ও আর কি অন্য একটা ফেস আমাদের শো করছে। ঠিক আছে, অরিজিনাল ফেসটা আমাদের দেখেনি। তারপরে আম্মা আমার এইগুলো বিষয় বলার পরে বলতেছে যে ওই কবিরাজের জিন যাই বানাস তোর ওই জায়গায়, তোরা যাই যারা পোসা দিয়ে আসবে, তুই শুক্রবার রাত্রে 10টা বাজে এক বোতল সরিষার তেল, এক বোতল পানি দরজার পাশে রেখে দিবি, আর দরজা হালকা একটু খোলা রেখে তুই ঠিক 10টা বাজে সৌদি আরবের টাইম 5 মিনিটের মতো শুয়ে থাকবি সোজা হইয়া। 5 থেকে 10 মিনিটের ভিতরে তোর কাজ হয়ে যাবে, ওরা যাইব দুইজন, যাই তোরা যারা পোসা দিয়ে আসবো। কাছে ঠিক আছে, ঠিক আছে ভাই, শুক্রবার এরকম শুক্রবার টাইম রাত 10টা বাজে মতো, 10টা বাজে 5 মিনিট আগে আমি সরিষার তেল তারপরে আপনার পানি ইনটেক আর কি নতুন দোকান থেকে বোতল কিনে এনে রাইখা পায়ের কাছে, দরজা হালকা একটু খোলা রেখে আমি লাইট বন্ধ করে শুয়ে গেছি। রাসেল ভাই 10:01 থেকে 2 এরকম হবে টাইমটা, আমি অনুভব করতেছি যে রুম সমস্ত ভাইঙ্গা একেবারে কি বলবো রাসেল ভাই ঝড় তোবার মতো বাইরে শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখি যে আমার সমস্ত আর কি বেড তো ডাবল বেড, নিচে একজন উপরে একজন, তো আমার উপর জন কোনো কিছুই টের পায় না। তা আমি অনুভব করতেছি যে রাসেল ভাই তারা দুইজন আমার পাশে এসে যে বসছে বা দাঁড়াইছে, এমন কিছু সমস্ত দুনিয়া আমার কাছে ভাইঙ্গা পড়ছে, এরকমের একটি আর কি অনুভব করতেছি যে শত শত আর কি সিমেন্টের বস্তা বা ভারী কোনো কিছু আমার উপরে দিয়ে রাখছে বুকের উপর, এরকমের আমি একটা অনুভব করতেছি। তো 5 থেকে 7 মিনিটের পর আমি যখন কম্বলটা সরাইছি, সরানোর পরে ও আর কি ঠান্ডা ফিল করতে, সমস্ত শরীর হালকা হালকা বোধ করতেছি। তো কিছুক্ষণ পরে 5 থেকে 7 মিনিট পর রাসেল ভাই আমি যে কম্বল সরাইছি, এর আগের ঘটনাটা বলি আপনার, কম্বল সরানোর আগের মুহূর্ত কিছুক্ষণ 2 থেকে 3 মিনিটের ভিতরে আমি ফিল করতেছি যে সব কোনো সবকিছু ঠান্ডা, আগের মতো ভারী কিছু নেই। তখন আমি বুঝতে পারছি যে তার হয়তো চলে গেছে বা কিছু। তখন আমি কম্বলটা সরাইলাম, তারপরে কম্বলের সরানোর পরে দেখতেছি রাসেল ভাই আমি সমস্ত শরীর ঘেমে গেছি, আমার পা, আমার শরীর, আমার নাক মুখ সবকিছু ঘেমে গেছে, পানি পড়তেছে, রুমের ভিতরে এসি চলতেছে ঠান্ডা, আমি ঘেমে গেছি। কিছুক্ষণ পরে আমি ওইটা উপরের লোকটার জিজ্ঞেস করলাম যে তুই কি কোনো কিছু টের পাইছিস বা কিছু? ও বলতিস না, কই, ও শুয়ে শুয়ে হেডফোন দিয়ে আর কি হেডফোন কানে দিয়ে মোবাইল চাপতাস, ও কোনো কিছু টের পায়। পরে বাইরে এসে আমার ফোন দিলাম যে আমার এই তো অবস্থা, তাহলে গিয়েছে হয়তো যাই আসছে, ঠিক হয়ে যাবেন। ঠিক আছে রাসেল ভাই, 2-3 দিন পরে, ঠিক 2 দিনের মাথায় আমি আলহামদুলিল্লাহ সুস্থ, 3 দিন ডিউটিতে যাই নাই, তারপরের দিন 4 দিনের মাথায় আমি ডিউটিতে গেছি। ডিউটিতে যাওয়ার পর ঠিক সেম ওই পাহাড়, ও সরি আরেকটা জিনিস বলতে মনে হয় রাসেল ভাই, ওই মসজিদের ইমাম বইলা দিছিল যে যত ওই পাহাড় দিকে অ্যাভয়েড করতে পারো পাহাড়ের দিক তাকাবি না, তুই এবং ওরা তিনজন না তাকিয়ে তাহলে তাকাবি না। ঠিক আছে, তারপরে আমি যখন গাড়ি দিয়ে নামলাম ডিউটিতে যাওয়ার পরে, ঠিক আমার প্রথম যে পাহাড়ের দিক নজর পড়ছে, চোখ পড়ছে, তো আসলে ওই কোনোভাবেই এড়াইতে পারতেছি না, ব্রিজের উপরে যেহেতু পাহাড় পাশে সবসময় চোখ যায়। তো এরকম আমার বললাম যে আম্মা এরকম ইমাম তো মানা নিষেধ করছে দিকে তাকাইতে। তো আম্মা অনেক কিছু বলার পরে বলতেছে তুই আমার এক ছেলে এক মায়ের এক পুত্র, হয়তো কোনো একটা কিছু বিপদ হয়ে যেতে পারে, তুই ও যে কাজ করার দরকার নেই, অন্য কোনো জায়গায় যা, জেদ্দা চলে যা। পরে রাসেল ভাই আমি ওই জায়গা দিয়ে 1 সপ্তাহ পরে আমি ট্রান্সফার হয়ে জেদ্দা চলে আসি, ওই জায়গায় ডিউটি করি না রাসেল ভাই। এই ছিল আমার জীবনের সবচেয়ে বড় এক ঘটনা আর কি, বৌতিক আমি কখনো বিশ্বাস করতে পারিনি যে এরকম আমার সাথে হবে। যাই হোক রাসেল ভাই, লিসেনার্স, এরকমের ঘটনা রাসেল ভাই আরো আছে আমার কাছে। যদি এই ঘটনাটা সিলেক্ট হয় তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আমি আর ঘটনা পাঠাবো রাসেল ভাই, আপনার এই ঘটনা বিশ্বাসের সাথে। আমি পাহাড় এবং ব্রিজের ছবি আপনাকে মেল করতেছি, আপনি শেয়ার করতে পারেন সবাইকে, সমস্যা নেই। ঠিক আছে রাসেল ভাই, লিসেনার্স, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।
সবাইকে শুভেচ্ছা জানাই এবং সেই সাথে আরো একটা নতুন অডিও ক্লিপে যাচ্ছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি সুস্থ আছেন। আমি মোহাম্মদ রিদওয়ান, আমার জন্ম লক্ষ্মীপুর জেলার পিয়ারপুর গ্রামে। আমি বর্তমানে সৌদি আরবের জেদ্দা শহরে অবস্থান করছি। আজকে আমি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে আসছি, যা আমার সাথে ঘটেছিল আমার নিজ গ্রামে। ঘটনা বোঝার সুবিধার্থে আমি আগে আমার গ্রামের একটু বর্ণনা দেই। আমার পিয়ারপুর গ্রাম, গ্রামের মাঝখান দিয়ে একটা খাল বয়ে গেছে, অনেক মোটা খাল। যে খাল আমাদের গ্রামটাকে দুই ভাগে বিভক্ত করেছে এবং এই খালের পাশ দিয়ে হেঁটে গেলে আরো অনেকগুলো গ্রাম পড়ে। ওই গ্রামের মানুষ আমাদের পিয়ারপুর গ্রামে আসতে হয়, কারণ আমাদের পিয়ারপুর গ্রাম থেকে তারা বাজার সদাই করে, কেনাকাটা করে, এবং ওই গ্রামের মধ্যে যাতায়াতের ব্যবস্থা ভালো না দেখা আমাদের এই গ্রামে এসে মানুষ শহরে যাওয়ার জন্য এখান থেকে গাড়ি ভাড়া করে শহরে যায়। তো আমাদের গ্রামের পাশে একটা গ্রাম আছে, সেটাকে মানুষ বলে আরিপের মিল, এই নামে মানুষ চিনে ওই গ্রামটাকে। তো ওই গ্রামে, আমাদের গ্রাম থেকে ওই গ্রামে যাওয়ার রাস্তা হচ্ছে দুইটা। একটা রাস্তা হচ্ছে পাকা রাস্তা, কালো রাস্তা, যদি ওই সময় ওটা পাকা রাস্তা ছিল না, মাটির রাস্তা ছিল। তো ওই রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষের 5 কিলোমিটার হাঁটতে হতো আমাদের গ্রাম থেকে ওই গ্রামে যাওয়ার জন্য। আর একটা রাস্তা আছে যে খাল বয়ে গেছে ওই খালের পাশ দিয়ে, ওই খালের কিনারায় হেঁটে গেলে 2 কিলোমিটারের মধ্যে ওই গ্রামে পৌঁছানো যেত, শর্ট রাস্তা। তো ওই রাস্তাটা, যে শর্ট রাস্তাটা, ওই রাস্তাটার একটু বর্ণনা দেই। প্রথমে কিছুক্ষণ হাঁটলে লোকালয় পেরিয়ে আপনি কিছুক্ষণ ধানি জমি পাবেন, কৃষিকাজের জমি পাবেন। তারপরে 1 মিনিটের মতো রাস্তা হচ্ছে এটা বাগান, সুপারি গাছ, নারিকেল গাছ, বিভিন্ন রকম গাছ। আর তারপরে হচ্ছে আবার খেতি জমি, খেতি জমি পেরিয়ে তারপরে হচ্ছে ওই গ্রাম। তো যে ঘটনাটা শেয়ার করতে আসছি ওইটা হচ্ছে, ওই খেতি জমির মাঝখানে যে একটা ছোট বাগান পড়ে, ওই বাগানটাকে কেন্দ্র করে। তো এটা হচ্ছে 2014-15 ঘটনা। আমাদের গ্রামের একজন লোক ওদিকে টাঠা নিয়ে মাছ ধরতে গেল রাতে, অনেক রাতে, রাত প্রায় 1:30-2:00 দিকে, যেটা গ্রামের জন্য ভালোই রাত। খালের পাশে পাশে উনি মাছ শিকার করছে। তো ওই যে একটা বাগান আছে না, ওই বাগানটার মধ্যে প্রথমে একটা ফ্যামিলি থাকতো। তো খালের পাশের ওই ওই জায়গাটা, খাল বাঁধতে বাঁধতে ওই বাগানটার পাশে চলে আসছে, ঘরের পাশে চলে আসছে, যে কারণে তারা ওখানে থেকে চলে গেছে। জাস্ট তাদের ওয়াশরুমটা ওখানে অবস্থিত ছিল, জাস্ট গড় নিয়ে চলে গেছে, ওয়াশরুমটা এখানে রয়ে গেছে। তো উনি ওইখানে যাওয়ার পর উনি দেখলো যে ওয়াশরুমের ভিতর থেকে কেউ একজন বের হওয়ার ট্রাই করতেছে। তো উনি ভাবলো হয়তো কেউ দুষ্টামি করে কাউকে আটকায় রেখে গেছে ওয়াশরুমের মধ্যে, যে এখন ওয়াশরুম থেকে বের হতে পারতেছে না। যদি ওয়াশরুমটা পরিত্যক্ত, ওয়াশরুমটা কেউ ইউজ করতো না, তো উনি ওয়াশরুমের দরজা খুলে দেয়। দরজা খুলে দেওয়ার পর ওয়াশরুম থেকে দুইটা পা বের হয়, যে কোমর থেকে উপরের দিকে কোনো কিছুই নেই, জাস্ট কোমর থেকে পা দুইটা আছে। তো ওই দুইটা পা অনেক বড় হয়ে যায় হুট করে ওনার সামনেই। তো উনি এটা দেখে উনি দৌড় মারে, আমাদের গ্রামের দিকে একটা দৌড় মারে, পিয়ারাপুর দিকে দৌড় মারে। তো ওই পা দুইটা হাঁটছে, উনি দৌড়াচ্ছে, ওই পা দুটা এত বড় হয়ে গেছে যে উনি দৌড়াচ্ছে উনি কুল পাচ্ছে না তবুও। তো গ্রামের একদম পাশে এসে ওনার সাথে একজন লোকের সাথে দেখা হয়, উনি হচ্ছে আমাদের গ্রামের একজন বিশিষ্ট ব্যবসায়ী, সব থেকে বড় মুদি ব্যবসায়ী উনি, ওনার নামটা আমি নাই বলি। তো ওনার সাথে দেখা হয়, ওনার হাতে টর্চলাইট থাকে। তো উনি ওনার নাম ধরে উদ্দেশ্য করে বলে, দেখ তো আমার পিছনে লাইট মেরে দেখ যে কোনো কিছু দেখতে পাচ্ছিস কিনা। তো যে ব্যবসায়ী উনি পিছনে লাইট মারে এবং উনিও সেম জিনিস দেখতে পায়। তো ওই জিনিসটার দিকে অশরীর দিকে লাইট মারার কারণে ওইটা আরো খেপে যায়, ওইটা আরো তাড়া করে আসে ওনার দিকে। তো ওনারা দুজনই দৌড় দিয়ে বাজারের দিকে চলে আসে। তো ওই জিনিসটা আর বাজারের দিকে আসে না, বাজারের শুরুর দিকে ওইটা থেমে যায়। তো এই ঘটনাটা আসলে মুখে মুখে সবার কানে চলে যায়। পরে যেহেতু যার সাথে ঘটনাটা ঘটছে উনি হচ্ছে একজন বিশিষ্ট ব্যবসায়ী, গ্রামের সব থেকে বড় ব্যবসায়ী, ওনার দোকানে গিয়ে অনেকে এই ব্যাপারটা জানতে চায়। তো উনি একসময় বিরক্ত হয়ে এই ঘটনাটা অস্বীকার করে, যে না আমাদের সাথে এমন কিছু হয় নাই, আপনারা আমাদের কাছে জিজ্ঞেস করবেন না ব্যাপারটা। তো আমিও ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আসলে এমন কোন ঘটনা ঘটছিল নাকি, উনি আমাকেও সেম অ্যান্সার করেন, না এমন কিছু ঘটে নাই। তো যেহেতু ঘটনা সবার মুখে মুখে, অনেকে বলতেছে যে ওই ব্যবসায়ী ওনাদেরকে বলছে, আবার পরে ওই ব্যবসায়ী আবার অস্বীকার করতেছে। তো আমি ব্যাপারটা বুঝতে পারছি, হয়তো ওনাকে সবাই বিরক্ত করতেছে, ওনার দোকানে গিয়ে সবাই ওনাকে ব্যাপারটা নিয়ে জিজ্ঞেস করতেছে, যে কারণে পরে উনি আবার অস্বীকার করতেছে ব্যাপারটা। তো আমার খুব দেখার ইচ্ছে ছিল আসলে জিনিসটা কি। তখন আমি এবং আমার বাড়ির একটা আমার বন্ধু পয়সাল, পয়সালকে নিয়ে আমি প্রত্যেক রাতে দশটার পরে রাত দশটা এগারোটার দিকে আমি ওই রাস্তাটায় হাঁটতে বের হইতাম। আমরা ওই রোড দিয়ে প্রত্যেক দিন রাত দশটার পরে আমরা ওই গ্রামে যাইতাম, আমাদের গ্রাম থেকে ওই গ্রামে যাইতাম, যে খালের পাশের ওই রোডটা দিয়ে। প্রায় এক সপ্তাহ গেল, আমরা এক সপ্তাহ ওই রাস্তা দিয়ে রাত হাঁটলাম, আমাদের চোখে কোনো কিছুই পড়ল না। তারপর একদিন ওই আমরা হাঁটছি, একদম চাঁদের আলো, আকাশে চাঁদ সম্পূর্ণ রূপ ধারণ করেছে, চাঁদের আলো সবকিছু দেখা যাচ্ছে। আমরা ওই রাস্তাটার মধ্যে গেলাম এবং দানের জমি পেরিয়ে আমরা হচ্ছে ওই বাগানটার মধ্যে গিয়ে পৌঁছালাম। তো আমি যখনই বাগানের মধ্যে যাইতাম আমি সব দিকে নজর রাখতাম যে কোনো কিছু দেখতে পাই নাকি। তো ওই দিন হুট করে আমার চোখে পড়লো চাঁদের আলোর মধ্যে বাগানের মধ্যে একটু আলো পড়ছে, ওই আলোর মধ্যে একটা খুজুরের মতো দাঁড়িয়ে আছে, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, সাদা জুব্বা, সবকিছুই সাদা, দাঁড়ি সাদা, প্রায় বয়স হবে 80 বছর প্লাস। তো আমি ভাবলাম যে আমি তো এটা এগুলো দেখতেই আসি, আমার মাথার মধ্যে এগুলাই থাকে যে কোনো কিছু দেখি কিনা কি দেখি নাকি। তো হয়তো আমি এগুলা নিয়ে সবসময় ভাবি, তো আমি ভুল দেখছি। হাঁটা অবস্থায় আমি দেখছি। তো আমি দাঁড়িয়ে গেলাম, যে আমি শিওর হওয়ার জন্য দাঁড়ালাম, হাঁটা বন্ধ করে আমি দাঁড়িয়ে গেলাম যে যা দেখছি, যা দেখছি সেটা রিয়েল নাকি। তো আমি দাঁড়িয়েও সেম জিনিস দেখছি। তো ওই মানুষটা আমার দিকে তাকালো, মানুষের যে অবয়ব আমার দিকে তাকালো, লম্বাতে নর্মাল মানুষের মতোই, নর্মাল মানুষের থেকে হালকা একটু বড়, আর এত সুন্দর দাঁড়িয়ে, এত সুন্দর চেহারা, আমার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিল। এত সুন্দর একটা হাসি, কোন ভয়ের হাসি না। আমার মনে হয় এই হাসি দেখলে মানুষের হৃদয় জুড়াবে, এমন একটা হাসি। তো আমার সাথে যে আমার ফ্রেন্ড ছিল পয়সাল, আমি ওকে বললাম পয়সাল দোয়া পড়। তো ও আমার কথা বুঝতে পারে নাই, ও ওর ফোনের ফ্ল্যাশ লাইট অন করলো। তো আমি ভাবলাম যেহেতু ও ফোনের ফ্ল্যাশ লাইট অন করলো, আমাদের আশেপাশে যে জিনিসটা আছে ওইটা একটু রাগান্বিত হবে। তো আমি ওকে বললাম যে হাঁটতে থাক, সামনে হাঁট, সামনে হাঁট। তো ও সামনে হাঁটছে, আমি দোয়া পড়ছি। তো আমরা এক সময় আমাদের ওই বাগানটা ক্রস করলাম, বাগানটা পেরিয়ে আবার ধানি জমির মধ্যে আসলাম। তো আমরা যখন বাগানটা ক্রস করি, তখন একজন মুরব্বী হেঁটে ওই বাগানের দিকে যাচ্ছিল ওই রাস্তা দিয়ে। তো আমি ওই মুরব্বীকে চিনি, আমার পরিচিত। তো আমি ভাবলাম ওনাকে একবার বলবো যে এদিকে যায় না, এদিকে সমস্যা আছে। পরে আবার ভাবলাম যে আমাদের তো কোনো ক্ষতি করে নাই, আর অনেক বুজুর্গ স্টাইলের কিছু দেখলাম, হয়তো কোনো সমস্যা না, সমস্যা হবে না। তো আমার বন্ধু পয়সাল একটু পর আমাকে বলল যে তুই কি দেখছিস ওই জায়গার মধ্যে, আমি বুঝতে পারছি। আমি বললাম তুই কি দেখছিস যেটা আমি দেখছি। ও বলল না আমি দেখি নাই, কিন্তু আমি বুঝতে পারছি যে কোনো খারাপ কিছু দেখছিস তুই। তো আমি তোকে ওকে আমার সবকিছু বললাম যে আমি এমন এমন দেখলাম। তো আমাকে বললো যে আমি বুঝতে পারছি। তো আমি বললাম তুই কিভাবে বুঝতে পারছিস। ও আমাকে বললো যে আমরা আসার সময় আমাদেরকে ক্রস করে একজন মুরব্বী গেল, ওকে চিনিস তুই, ওনাকে চিনিস। আমি বললাম হ্যাঁ ওনাকে চিনি, উনি তো সবসময় আমাদের বাড়ির সামনের মসজিদে নামাজ পড়ে, উনি আমাদের সামনের গ্রামেরই, আরিফের মেলেরই। তো ও আমাকে বলল যে এই মানুষটা উনি আর 3-4 বছর আগেই মারা গেছে। তো ওর এই কথা শুনে আমার মাথায় আসলো আসলে তো সত্য, যে এই মানুষটা তো আর 3-4 বছর আগে মারা গেছে। এখন আর ওনাকে মসজিদে দেখি না, আগে সবসময় মসজিদে দেখতাম ওনাকে। তো কোনোভাবে মিলাইতে পারতেছিলাম না যে যে মানুষটা আমরা বাগানের মধ্যে দেখছি এই মানুষটা আমার সম্পূর্ণ অপরিচিত, এবং এমন একজন মানুষ এরকম বাগানের মাঝখানে দাঁড়িয়ে থাকার কোনো প্রশ্নই আসে না। এবং যে মানুষটাকে আমরা ক্রস করে গেলাম, ওই মানুষটা কয়েক বছর আগেই মারা গেল। এটা নিয়ে আমি আর তেমন কারোর সাথে কোনো কথা বলি নাই, এবং এই ঘটনার পর আমি আর কখনোই ওই রাস্তায় হাঁটতে যাই না রাতে। আমি ধরে নিলাম হয়তো আমার সাথে খারাপ কোনো কিছু হওয়ার কথা ছিল, হয়তো কোনো ভালো জিন আমাকে দেখা দিল, দেখা দিয়ে আমাকে হয়তো বোঝানোর চেষ্টা করলো যে আর যেন এই রাস্তাতে না আসি, হয়তো সামনে আসলে আমার সাথে খারাপ কিছু হইতে পারে, যেজন্য একটা ওয়ার্নিং স্বরূপ আমাকে একটা দেখা দিল। এ ছিল রাসেল ভাই আমার ঘটনা। আমার লাইফে আরো অনেক ঘটনা আছে যেগুলো আমি ফেস করছি, আমি ইনশাল্লাহ সামনে ওই সব ঘটনা আপনাদের সামনে শেয়ার করব। আসসালামু আলাইকুম।
তুমি লুকা, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
ভূত.com with Russell
আরো একবার আপনাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমাদের আজকের এপিসোডে আরো একটা অডিও ক্লিপ রয়েছে, সেই অডিও ক্লিপ এখন শোনাবো। চলুন কথা না বাড়িয়ে সরাসরি শুনে আসি সেই ঘটনাটি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি ভালো আছেন। আমি একজন ভূত.কম এর নিয়মিত লিসেনার এবং ভূত এফএম 2012 থেকে শেষ পর্যন্ত সাথে ছিলাম। ভূত এফএম এর ঘটনাগুলো এবং ভূত.কম এর বর্তমান ঘটনাগুলো আমার কাছে অনেক ভালো লাগে এবং এই ঘটনাগুলোর অনেক ঘটনাই আমার জীবনে অনেক প্রভাব ফেলেছে। তাই ভাবলাম আমার জীবনে ঘটা কিছু সত্য এবং অদ্ভুত অভিজ্ঞতা ভূত.কম এ আপনাদের মাঝে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই লিসেনার্সদের শোনাবেন। আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন, আমি রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বিলাসী গ্রামে বসবাস করি এবং বর্তমানে অনার্স কমপ্লিট করছি রাজশাহী কলেজ থেকে। আজকের ঘটনাটি কতটা সাজিয়ে শেয়ার করতে পারবো এই ভেবে ঘটনাটি প্রথমে আমি লিখে নিয়েছিলাম, এরপরে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। আসলে রাসেল ভাই, এই পৃথিবীতে দিনের আলোয় সবকিছু দৃশ্যমান হলেও রাতের আধারে কিন্তু এমনটা মনে হয় না। কেমন জানি সবকিছু ধোঁয়াছা ও রহস্যময় মনে হয়। আজকের ঘটনাটি হচ্ছে আমার শৈশবে ঘটা একটি ঘটনা। তখন আমার বয়স 9 বছর ছিল। আমি ছিলাম বেশ চঞ্চল প্রকৃতির এবং ডান পিঠে স্বভাবের ছোট থেকে। তবে আমার পরিবার ছিল অত্যন্ত ধার্মিক এবং প্র্যাকটিসিং মুসলিম বলতে পারেন। সবাই নামাজ পড়ত এবং আম্মু প্রতিদিন সকালে কোরআন তিলাওয়াত করত এবং আমাকে বলত আমি যেন কোরআনের সূরাগুলো মুখস্থ করি। আমারও ধার্মিক বিষয়গুলোর তেমন ভালোই লাগতো এবং আমি আগ্রহবোধ করতাম এগুলোর প্রতি। তাই আম্মু সিদ্ধান্ত নেই যে আমি যেন কোরআন শিখি। তখন আমাদের এলাকায় একজন হুজুর থাকতেন যিনি কোরআন শিখাতেন মসজিদে। মসজিদের বিবরণটা দিয়ে নি প্রথমে। মসজিদটি ছিল আমাদের বাড়ির পেছনে প্রায় 100 মিটার মতো দূরে। তবে মসজিদটি যেতে হলে একটু ঘুরে যাওয়া লাগতো কারণ আমাদের বাড়ির পিছনে ছিল। আমাদের কয়েকটা বাড়ি পেরিয়ে তারপরে যাওয়া লাগতো মসজিদে। একটা রাস্তা ছিল মসজিদে যাওয়ার জন্য। তো সেই রাস্তার বামে একটি পরিত্যক্ত পুকুর এবং বাঁশঝাড় পরে। তো আসলে হুজুর গ্রামে অনেকেই কোরআন শিখাতো সেই সময় আর বিভিন্ন ব্যাচে কোরআন শিখাতো। তো আমার যে ব্যাচটা পড়ে তা হয় রাতের বেলা কারণ আমি তখন স্কুলে পড়াশোনা করি আর দিনের বেলা 9টা থেকে 4টা আমার পক্ষে সময় দেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না স্কুলের মাঝখানে। তাই রাতে পড়ার সময়টাই একদম উপযুক্ত ছিল। আমি 7টা থেকে 8টা, 8:30 পর্যন্ত বাসায় পড়তাম। এরপরে 8:30 থেকে 9:30 পর্যন্ত কোরআন পড়তাম হুজুরের কাছে মসজিদে গিয়ে। আমার কাছে ভালো লাগতো বিষয়গুলো কারণ আমার থেকে বয়সে বড় অনেক ভাইরা পড়ত, আবার আমার স্কুলেরও কয়েকজন বন্ধু বান্ধব সেই ব্যাচে পড়ত। সেটা ছিল 2013 সালের দিকে। তখন আমার এলাকায় তেমন বিদ্যুৎ ছিল না, এমনকি আমাদের বাসায়ও ছিল না। আমার ঘটনা শুরু হয় এখান থেকে। আসলে আমি প্রতিদিন কোরআন শিখতে যেতাম, অনেক দ্রুতই শিখছিলাম আমি সবার থেকে। সূরা ইয়াসিনও শিখা হয়ে গিয়েছিল আমার 40 আয়াত মতো এবং আয়াতুল কুরসিও আমি শিখে ফেলি। আম্মু বলতো যে রাতে কোনো ভয় পেলে এই আয়াতুল কুরসি পড়ে যেন বুকে ফুঁদি এবং সূরা ইয়াসিন পড়ি। তবে আমার তেমন কোনো ভয় লাগত না। আব্বু প্রতিদিন আমাকে ঈশার নামাজ শেষে টর্চ লাইট দিয়ে মসজিদে এগিয়ে দিয়ে আসতো এবং এরপরে আমি একাই চলে আসতাম বাসায়। এভাবে সব ঠিকঠাকই যাচ্ছিল। আব্বু একদিন খালাদের বাসায় যান দরকারে, তাই সে রাতে আমাকে একাই যাওয়া লাগে মসজিদে। আগের কয়েকদিন আগে হুজুরের থেকে কিছু জিনের ঘটনা ও আরো কয়েকজনের সাথে ঘটনা কিছু অলৌকিক ঘটনা শোনার পরে আমার কেমন যেন ভয় লাগছিল। তাই আমি সেদিন রাতে আম্মুকে বললাম, আব্বা নেই তাহলে তুমি আমাকে একটু এগিয়ে দিয়ে আসো আজ। তখন আম্মু বলল যে কোনো ভয় নেই, ছেলে মানুষ তুই আবার কিসের ভয়, টর্চ লাইট নিয়ে যা আর সাথে কোরআন তো আছেই, ভয় পেলে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে নিবি। আমি আর কথা বাড়ালাম না, টর্চ লাইট নিয়ে বেড়ে পড়লাম। তখন ছিল শীতকাল, শীতের অন্ধকার রাত এবং সে রাত অনেক ঘুটঘুটে রাতই ছিল। তো আমি কয়েকটা বাড়ি পেরিয়ে গেলাম স্বাভাবিকভাবে টর্চ লাইট নিয়ে, কোরআন আমার হাতেই ছিল। এরপরে হঠাৎ সে পুকুরের কাছে এসে আমার কেমন জানি মনে হলো যে পাঁচশারগুলো জানি অস্বাভাবিকভাবে নড়তেছে, বাতাসে নড়তে পারে ভেবে উপেক্ষা করে হাঁটতে শুরু করি। হঠাৎ আমার কানে মনে হলো পানিতে কি জানি একটি পড়ল, একটু জোরে কিছু একটা পড়ল পানিতে, এই শব্দ আমার কানে ভেসে আসে। গ্রাম তখন পুরাই নিস্তব্ধ ছিল, সে সময় গ্রামের মানুষ রাত আটটার দিকে ঘুমিয়ে পড়ত। সে শব্দ কানে আসার সাথে সাথে আমার হৃদস্পন্দন মনে হলো একটুর জন্য জানি থেমে আবার বেড়ে গেল, কারণ আমি যতদূর জানি সে সময় শেষ পুকুরে পরিত্যক্ত পুকুর ছিল সেটা, আর সেখানে মাছ, এত বড় মাছ আসার কোনো প্রশ্নই ওঠে না, কারণ সেটি মনে হলো যেন ছয় সাত বছরের বাচ্চা পানিতে ঝাঁপ দিয়েছি। আর এরপরে মনে হলো পুকুরের দিক থেকে কেমন জানি একটু অদ্ভুত ফিস ফিস শব্দ আসতেছে। আমার এক অজানা ভয়ে পা থমকে গেল তখনই। হঠাৎ মনে হলো আমার একটু পিছনেই কে যেন আছে, যে আমার কাছে, খুব কাছে আমার ঘাড়ে হাত দিতে চায়, আমার কাছে আসতে যাচ্ছে। আমি কি করব বুঝতেছি না। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, সেই অবয়বটা আমার ঘাড়ে হাত দেওয়ার চেষ্টা করলেও পারতেছে না, কেন জানি সে পেছনেই চলে যাচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি আমার পেছনে কোনো কিছু অস্তিত্ব বিরাজ করছে। আমি মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম এবং যেই সুরাগুলো আমার মুখস্থ ছিল সেগুলো বলা শুরু করি। হঠাৎ মনে হলো আমার ভিতরে এক অদ্ভুত শক্তি চলে আসছে। আমি আল্লাহ বলে একবার জোরে চিৎকার দিয়ে দৌড়ে বাসার দিকে দৌড় দিই এবং বাসায় এসে দরজা ধাক্কাতে থাকি। তখন আম্মা দরজা খুলে দিয়ে অস্বাভাবিকভাবে আমাকে দেখে বলে, কে তুই এমন আতঙ্কিত কেন, কি হয়েছে? প্রথমে আমি কোনো শব্দ বলতে না পারলেও একটু থামার পরে আম্মুকে বলি যে এই ঘটনা। তখন আম্মু বলে, আরে ভয় পাওয়ার কি আছে, হয়তো কোনো মাছটাছ হবে কিংবা রাতের বেলা বাতাসে হয়তো গাছ লড়তে পারে, এটা স্বাভাবিক, তুই এক কাজ কর পানি খেয়ে বিশ্রাম নিয়ে নে। তবে আমার কাছে কেমন জানি মনে হয় আম্মুই সব আশ্বস্ত করার জন্য বলছে আমাকে, যাতে আমি ভয় না পাই। তবে এরপরে আর কোনো সমস্যা হয়নি এবং কখনো একা রাতে সে রাস্তা দিয়ে আর যাওয়া হয়নি। আব্বা সব সময় আমাকে এগিয়ে দিয়ে আসত এরপর থেকে। তবে একদিন আম্মুর কাছে জানতে পারলাম যে আসলে সে পুকুর আর বাচ্চা নিয়ে নাকি অদ্ভুত কিছু তথ্য আছে। জানা যায় আগে নাকি সেই পুকুর সাধারণ পুকুরের মতোই ছিল আর দশটা, তবে ঘটনা শুরু হয় কারণ নাকি একটি বাচ্চা অস্বাভাবিকভাবে সেই পুকুরে পড়ে মারা যায়। এরপর থেকে কেউ যখন পুকুরে পানি নিতে আসত কলসে করে, এরপরে মনে হতো কেউ নাকি তাকে টানছে, অথবা গোসল করতে গেলেও মনে হতো কারো নাকি অস্তিত্ব আছে, কারো হাতের ছোঁয়া পায়ে পাওয়া যায়। এরকম অনেক অদ্ভুত ঘটনার কারণে সেই পুকুরটি আর কেউ ব্যবহার করত না এবং ধীরে ধীরে এটি পরিত্যক্ত হয়ে যায়। তো রাসেল ভাই, এটা ছিল আমার জীবনে ঘটা একটি অদ্ভুত এবং রহস্যময় ঘটনা, যেটার সাক্ষী আমি নিজেই। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লিসেনার্সদের শোনাবেন এবং আমি চেষ্টা করব আমার গ্রাম নিয়ে এবং আমার সাথে ঘটা আরো কিছু অদ্ভুত ঘটনা ভূত ডট কম এর মাঝে নিয়ে আসতে। তো সবাই ভালোই থাকবেন, আল্লাহর কাছে এই দোয়া রইল এবং ভূত ডট কম ও রাসেল ভাইয়ের জন্য দোয়া ও শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। এই ছিল আমাদের আজকের এপিসোড, আশা করছি আপনাদের ভালো লেগেছে। নতুন একটা বছর এসেছে নতুন সম্ভাবনা নিয়ে, আসুন আমরা নতুন বছরকে স্বাগত জানাই। পুরনো বছরে যা কিছু ছিল না পাওয়া তা যেন পাওয়া হয়ে আসে এই নতুন বছরে। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, আপনাদের পরিবারের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবসময় ভূত ডট কম এর সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।